আমি আমি যখন এসেছি তখন ফেস্টিভ্যাল ছিল, গৌর পূর্ণিমা অথবা জন্মাষ্টমী, তখন এসে যে গৌর কথা অথবা কৃষ্ণ কথা আমরা বলেছি, তো সেগুলি যারা পাশের গ্রাম থেকে আসতেন তারা শুনতে পাতেন। আর আপনারা বিভিন্ন সেবায় নিয়োজিত থাকার জন্য ওই সময় শোনার সুযোগ হয়নি। কেউ বুক স্টলে ছিলেন, কেউ প্রসাদ সার্ভিস করেছেন, কেউ কুপন দিয়েছেন। সেই জন্য আমরা ভেবেছি যে যখন ফেস্টিভ্যাল থাকে না তখন আমরা সেমিনার দেব, যাতে করে আমাদের নিজস্ব ভক্তরা এসে এই সময় নিরিবিলি, এখন রান্না বান্না করবে গ্রামের মানুষ, তখন তারা প্রসাদ পেয়েছে, আপনারা সেবা করেছেন, এখন ওরা সেবা করুক আপনারা শ্রবণ করুন। সেই জন্য আমরা এই আয়োজন করেছি, এখানে 3 দিন সেমিনার হবে, প্রতিদিন 2 বার 2 সেশন হবে, 10:30 থেকে 12:30, 3:30 থেকে, আর এছাড়াও সকালে ভাগবতম ক্লাস হবে 1 ঘন্টা, আর রাতের বেলা ভগবদ গীতা ক্লাস হবে, তার মানে 4 বার। একে বলে শ্রবণ উৎসব, কি বলে, মানে 3 দিন আমরা মনে প্রাণে অন্য কোনো কিছু চিন্তা না করে ভগবানের কথা শ্রবণ করবো। আর আমার বিশ্বাস যারা আমরা এখানে সমবেত হয়ে অত্যন্ত ঐকান্তিকতা এবং আগ্রহের সঙ্গে 3 দিন ভগবানের কথা শ্রবণ করব, তারা 3000 বছরের ফল লাভ করবে। তারা 3000 বছর শ্রবণ করে ধীরে ধীরে এক সপ্তাহে একদিন, মাসে একদিন, এভাবে শ্রবণ করে 3000 বছরে যে ফল লাভ হতো সেটা 3 দিনে লাভ হবে। তো আপনারা সবাই রেডি? হ্যাঁ, এখানে আমরা এসেছি, এখন আপনারা সবাই তপস্যায় বসেছেন তপস্যা করার জন্য। আগেরকার দিনে যারা জঙ্গলে তপস্যা করত, তাদের ওখানে কি এসি থাকতো, ফ্যান থাকতো, কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়ের গুহায় অথবা হিমালয়ের পাহাড় বরফের উপরে বসে তপস্যা করত, সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, রাতের বেলা মশারি টাঙানোর কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারের ব্যবস্থা নেই, সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে তপস্যা করত। কিন্তু কলিযুগে এত কঠোর তপস্যা সম্ভব নয়। মহাপ্রভু অত্যন্ত কৃপা করে আমাদেরকে বলেছেন, খুব খাও, খুব নাচো, খুব গাও, আর আমাকে স্মরণ করো। স্মরণ করাটা কিভাবে হয়? ভগবানের নাম জপের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। তা আপনারা এখন বসেছেন শ্রবণ করতে, তাই না? এইটা হচ্ছে কলিযুগের সাধন। কিন্তু আমরা কি এখানে সবাই না খেয়ে বসেছি? খাওয়া দাওয়া করে, কাপড় চোপড় ধুয়ে, ঘর সংসার রেডি করে তারপরে ব্যাস নিরিবিলি। আগেকার দিনে এরকম কোনো সুযোগ ছিল? এখানে সবকিছু খাওয়া দাওয়া করে ভালো করে বসো। আনফর্চুনেটলি রাস্তার কাজ হচ্ছে, এই জন্য ইলেকট্রিসিটি নেই, কিন্তু ইলেকট্রিসিটি আসার সাথে সাথে আমাদের দেখুন সব মেশিন রেডি খাওয়া দাওয়ার জন্য। তবে এইরকম একটা পরিবেশে আমরা ভক্তি করার সুযোগ পেয়েছি কলিযুগে। এই যে ভক্তি আমরা করছি, এই ভক্তির ফলে যে ফল লাভ হবে তা সত্যযুগে একজন যোগী বা ধ্যানী 80,000 বছর তপস্যা করে যে ফল লাভ না করতে পারত, এই কলিযুগে বসে এইভাবে খাওয়া দাওয়া করে ভক্ত সঙ্গে যদি কেউ হরিনাম জপ করে আর কেবল একবার একটা ক্লাস হরিকথা শ্রবণ করে, তাহলে তার থেকে বেশি ফল লাভ হবে। 80,000 বছরে যে ফল লাভ না হয়েছে শুধু একটা সেশনে, একটা সেশন পর্যন্ত, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে হরিকথা কেউ যদি শোনে, তাহলে তার এরকম ফল লাভ। তো এবার আমরা ভেবেছি যে যেহেতু জগন্নাথ রথযাত্রা ফেস্টিভ্যাল আসছে, শ্রাণ যাত্রা আসছে, সেই জন্য আমরা টপিক সিলেক্ট করেছি কি, হ্যাঁ, জগন্নাথ লীলা কেমন হবে? জয় জগন্নাথ স্বামী কি
জয়।
তা আমরা প্রথমে ছোট্ট ভজন গাই করবো, তারপর ব্যাখ্যা। জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্ধ চলে শঙ্খ চক্র গদা পদ্মধার নীলা চলে নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধার নীলা চলে নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কেহ বলে পুরবেতে রাবণ বধেলা কেহ বলে কেহ বলে পুরবেতে রাবণ বধেলা কেহ বলে গল্পের বৈভব লীলা প্রকাশ করিলা গল্পের গল্পের বৈভব লীলা প্রকাশ করিলা গল্পের বৈভব লীলা প্রকাশ শ্রীরাধার ভাবে এবে গোরায়ব তার শ্রীরাধার শ্রীরাধার ভাবে এবে গোরায়ব তার শ্রীরাধার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রকার হরে হরে কৃষ্ণ নাম গৌর
করিলা প্রচার বাসুদেব ঘোষ বলে করি জড় বাসুদেব বাসুদেব ঘোষ বলে করি জড় বাসুদেব জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবন করে জন চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা জগন্নাথ জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ নিতাই গৌর হরিবল 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 নিতাই গৌর হরিবল
গৌর প্রেমানন্দে শিল প্রভুপাদ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে ওম জ্ঞানতিমিরন্দস্য জ্ঞানঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। श्री चैतन्य मनाविष्टमिस्थापितम जनभूतले स्वयं रूप कदामयम ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सगणरघुनाथनितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललित श्री विशाख नितांगश्च नामयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे वंशा कल्पतरुभ्य कृपा सिंधुभ्यव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानु सुते देवी प्रणमामि हरिप्रे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री प्रभुपाद की कैसे ওকে বলো না
আরে কিছু সবাই মোবাইল থেকে সাইলেন্ট মোড করে দিন জানেন মোবাইল মানে বলে ডিসটারব
করে দিন তো পরমার্থ গুরু মহারাজ শ্রী প্রভুপাদ বৈষ্ণবদের কৃপা নিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আশীর্বাদ নিয়ে আমরা জগন্নাথ কথা শ্রবণ উৎসব শুরু করছি আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শ্রবণ করুন এটা কোনো গরমই না এর সহনশীল যদি আপনার মন দেন মন দিয়ে শ্রবণ করেন তাহলে এটা সমস্যা বলে মনে হবে না আর মনোযোগ সহকারে শ্রবণ করা একান্ত দরকার এ কারণে কি ক্লাসের শেষে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি সাধারণত যে আপনারা কি শুনলেন সেটা আমি জিজ্ঞেস করতে পারি নতুন কিছু বলতে হবে না যা আমি বলছি ক্লাস থেকে তাই বলতে হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেটার জবাব দেব আমার প্রশ্ন থাকলে জবাব দিয়েন আপনারা সেটা শুনতে হবে ইম্পর্টেন্ট তো এইটা বাসুদেব ঘোষ বিরচিত একটা সঙ্গীত অথবা বৈষ্ণব গীত এখানে উনি জগন্নাথের কথা বলেছেন সচিনন্দন শ্রীমান মহাপ্রভুর কথা বলেছেন কৃষ্ণের কথা বলেছেন এবং অযোধ্যাবতী রামের কথা বলেছেন হ্যাঁ ছোট্ট একটা গান তার ভিতরে সকলের প্রসঙ্গ এসে গেছে যিনি জগন্নাথ তিনি হচ্ছেন সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন সচিরনন্দন কে মহাপ্রভু তার মানে তিনিই হচ্ছেন জগন্নাথ আবার কেহ বলে পুরবেতে রাবণ বধিলা রাবণ কে বধ করেছিল রাম তার মানে তিনি জগন্নাথ আবার তিনি সচিনন্দন শ্রীমন মহাপ্রভু গোলকের বৈভব লীলা করিলা প্রকাশ গোলক বৃন্দাবনের অধিপতি কে কৃষ্ণ তিনি জগন্নাথ রূপে জগন্নাথপুরীতে তিনি ঔদার্য লীলা প্রকাশ করেছেন আবার তিনি কৃষ্ণ যিনি তিনি জগন্নাথ তিনি কলিযুগে কি করেছেন হরে কৃষ্ণ নাম গৌর করিলাম প্রচার তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন এবং সর্বশেষে তিনি উপসংহার করেছেন এভাবে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কোন অন্তর নেই তো আমরা আজকে জগন্নাথ প্রসঙ্গে আলোচনা করব। এই জগন্নাথের যে রূপটা, আপনারা জগন্নাথ পুরীতে কে কে দর্শন করেছেন? ওকে, বলতে গেলে সবাই দর্শন করেছেন। সেটা কি জাস্ট এই কলিযুগেই এই চেহারা ওনার, নাকি ভগবানের এই রূপ অনেক পুরানো? কত পুরানো, কত পুরানো? সত্যযুগে, কে বলেছেন? হ্যাঁ, সাধারণত আমরা জানি যে ভগবানের এই রূপ সত্যযুগ থেকে। আসলে কি তাই? আসলে যেটা প্রকৃত ফ্যাক্ট, সেটা সত্যযুগ থেকেই শুধু নয়, এই জড় জগতে যেদিন থেকে প্রারম্ভ হয়েছে, ইন দ্য বিগিনিং অফ দিস ম্যাটেরিয়াল ক্রিয়েশন, এই ভৌতিক জগৎ যেদিন থেকে সৃষ্টি হয়েছে, কবে থেকে সৃষ্টি হয়েছে আমরা কি বলতে পারবো? হিস্ট্রি বলতে পারবো? সেই দিন থেকে জগন্নাথের এই রূপ। তা ছোট্ট একটা হিস্ট্রি আমি বলছি, ইতিহাস বলছি। এই জগতের যিনি সৃজনকর্তা, তিনি হচ্ছেন ব্রহ্মা, পালনকর্তা কে? ভগবান বিষ্ণু, আর সংহারকর্তা শিবজি। তো প্রথম সৃজন হলো, ব্রহ্মাজির আবির্ভাব হলো। ব্রহ্মা থেকে আপনারা জানেন, ভাগবত মেঘুলি বর্ণনা আছে, ব্রহ্মা হচ্ছেন প্রজাপতি, প্রিন্সিপাল প্রজাপতি, যিনি প্রজা পালন করেন, প্রজা সৃষ্টি করেন, তাকে প্রজাপতি বলে। ব্রহ্মা হচ্ছেন প্রথম। এখন ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা। তো তিনি ভাবলেন যে আমি একা কত সৃষ্টি করব, ভগবান এত বড় একটা বই দিয়েছেন কৃষ্ণ, এখানে কি কি প্রাণী সৃষ্টি করতে হবে, কার কি রূপ হবে, কার কি গুণ হবে, কে কোথায় থাকবে, সব গাইডলাইন কৃষ্ণ দিয়ে দিয়েছেন। ব্রহ্মা যে স্টুডেন্ট হিসাবে এগুলো সব মেনে নিয়েছেন এন্ড বলেছেন এটা তোমার রেসপন্সিবিলিটি। তো ব্রহ্মাজি বলছেন এত বড় কাজ, আমি তো আনকোয়ালিফাইড, কি করে আমি করব এটা? দেন কৃষ্ণ একটা বই দিয়েছেন এত মোটা, বলে এই বইটা যদি তুমি পড়ো তাহলে তুমি গুণবান হবে, তুমি সৃষ্টিতত্ত্ব পরিচালনার জন্য তুমি সক্ষম হবে। সেই বইটা কি ছিল জানেন? সেই বইটার নাম ছিল ভাগবত। কি ছিল? ভাগবত। এবার বুঝুন ভাগবত কিরকম একটা গ্রন্থ, যা অধ্যয়ন করে, যা শ্রবণ কীর্তন করে ব্রহ্মা সক্ষম হয়েছে সৃষ্টিকার্য পরিচালনা করার জন্য। কথা বোঝা গেল? তো ব্রহ্মাজি নিজে বলছেন, দেখুন আমি কিছুই না। আমরা অনেক সময় ব্রহ্মাজিকে ক্রেডিট দেই না, আহা এত এত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। উনি বলছেন আই অ্যাম নোবডি, আমি কেউ না। আসলে এর গাইডলাইনও কৃষ্ণ দিয়েছেন, শক্তিও তিনি দিয়েছেন, আমি জাস্ট একটা পুতুলের মতো। তো সেই কৃষ্ণ ভক্তির আমরা সন্ধান করছি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তো সেই ব্রহ্মা থেকে, ব্রহ্মা তখন ভাবলেন আমি একা আর কত সৃষ্টি করব, এত বড় দায়িত্ব। তখন ব্রহ্মা তার নিজের থেকে, তার অঙ্গ থেকে, শরীরের অঙ্গ থেকে, হাত থেকে, পা থেকে, কপাল থেকে, বক্ষ থেকে, ব্যাকসাইড থেকে, মন থেকে, বিভিন্ন সন্তান আদি সৃষ্টি করেছিলেন, পুত্র সন্তান। প্রথমে তিনি চারজন ছেলেকে সৃষ্টি করেছিলেন, তাদের নাম কি? তার চতুষ্কুমার নামে পরিচিত, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। তারপরে দেখলেন, তাদেরকে বলেছেন হে আমার পুত্রগণ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমাকে হেল্প করার জন্য। তারা কি বলেছিলেন জানেন? সরি পিতা, পিতাজি আমরা এই কাজ করতে পারবো না, আমরা গোবিন্দের ভক্তি করব, সেটা লীলা আমি এখন বলবো না। তখন দেখলেন যে আমার প্রথম প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। সে অনেক ঘটনা আছে, আপনারা যদি ভাগবতম কেউ পড়েন এগুলো জানবেন, আমরা ভাগবতমের যখন বলবো সেমিনার দেবো তখন বলবো। জাস্ট আমি সংক্ষেপে আমার মেইন পয়েন্টে আসি, সবাই শুনতে পাচ্ছেন? পিছন থেকে বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ভেরি গুড। তারপরে ব্রহ্মা নিরাশ হয়ে তিনি আরো দশজন সন্তানকে সৃষ্টি করেছিলেন। কয়জন? দশজন সন্তান। তার ভিতরে সবচেয়ে ছোট যে, তিনি হচ্ছেন নারদ মুনি। তিনিও বলছেন যে আমি এগুলো করবো না, আমি ওই আমার বড় দাদারা যা করেছে তাই করব। কিন্তু অন্য নয়জন ছেলে রাজি হয়েছিল, অন্য নয়জন ছেলে রাজি হয়েছিল। তারপরেও দেখছে যে এই যে নয়জন ছেলে আর আমি একা, সৃষ্টি যেভাবে টিমেট আমার ঢংসে আমরা করছি, মানে খুব টাইম লেগে যাচ্ছে, আরো লোক দরকার। আরো লোক দরকার মানে অটোমেটিক মেশিন দরকার। এখন আমরা পার্সন টু পার্সন করছি, যেমন আপনারা অনেক সময় আমি আমাদের মধ্যপ্রদেশে দেখেছি গম যখন পেকে যায় তখন এরকম হাত দিয়ে কাটতো আগে, কিন্তু এত হাজার হাজার একর জমিতে এত টাটকা রোদের ভিতর গম কটা কাটবে মানুষে? তখন ওদের মাথায় বুদ্ধি হলো মেশিন বার করবো, মেশিন ছেড়ে দেব, এক ঘন্টার ভিতর দুই তিন একর কেটে দেবে, একদিকে কাটবে আর একদিকে মারাই করে গম একদিকে বের করে দেবে। জানেন এই সমস্ত মেশিন বেরিয়েছে আজকাল। তো ব্রহ্মাজি ভাবলেন যে আমরা পার্সন টু পার্সন কত আর সৃষ্টি করব, এবার একটা মেশিন বাইর করব। সেই মেশিনটা কি? প্রথম একজন সন্তানকে সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে স্বয়ম্ভব মনু। তার মানে শরীরের ডান অঙ্গ থেকে ছেলে সন্তান সৃষ্টি করেছেন, আর বাম অঙ্গ থেকে একটা মেয়েকে সৃষ্টি করেছেন, তার নাম শতরূপা। তাদেরকে সৃষ্টি করে তাদেরকে বললেন, তাদেরকে বিবাহের আয়োজন করলেন এবং তাদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সন্তানাদি সৃষ্টি হতে লাগলো। সেই স্ত্রী লম্বা আছে, তার মানে এই মনুষ্য থেকে মানব শব্দটা এসেছে, অথবা মানুষ শব্দটা এসেছে। এই মানব জাতির প্রথম পিতাকে মনু, মনু থেকে এসছেন, আর মনুকে বলছেন তুমি এইভাবে সৃষ্টি করো আর তুমি প্রথম শাসন করো, এই ব্রহ্মাণ্ডকে শাসনের দায়িত্ব দিলে। তো আপনারা জানেন ভাগবতে এগুলো বর্ণনা করা আছে যে ব্রহ্মার একদিনে এরকম 14 জন মনু আসে আর যায়, তাদের একজন মনুর টাইম কাল শাসন করার, এই ব্রহ্মাণ্ডকে শাসন করার টাইম হচ্ছে 71 চতুর্যুগ। কত? 70 ত্রেতা দ্বাপার কলি, এর 1 চতুর্যুগ হলো। এরকম 71 বার চতুর্যুগ আসবে আর যাবে, তখন একজন মনুর টাইম শেষ হবে। কথা বোঝা গেল? তাই প্রথম যিনি মনু, 14 জন মনুর প্রথম যিনি মনু, খেয়াল রাখবেন, গুলিয়ে ফেলবেন না, কিন্তু ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে। এইরকম একদিন ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর, সে ক্যালকুলেশন বিশাল। তো একদিনে 14 জন 14 মনু আসে আর যায়, তার ভিতরে প্রথম যিনি মনু তার নাম স্বয়ম্ভব মনু। তো তিনি যখন শাসন কার্যের দায়িত্ব পেলেন তখন তিনি ভাবলেন যে আমাকে দায়িত্ব দিলেন আমার বাবা, তার মানে ব্রহ্মাজি, আবার আমার বাবাও দেখছি জপ তপ শ্রবণ কীর্তন করে, ওনারও নাকি ইনচার্জ আছে, তাকে তো আর দেখিনি। তো ব্রহ্মা যদি আমার বাবা হয় তার মানে তিনি আমার দাদু, আমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার দাদু। সে দাদুর চেহারা কোন দেখিনি, জানিও না, তো আমি নাতি হিসেবে ওনাকে একটু দেখতে চাই, ওনার মহিমা একটু বুঝতে চাই। তখন এই স্বয়ম্ভব মনু তপস্যা করেছিলেন, হে পরম পিতা, পিতা তো ব্রহ্মাজি, ভগবান হচ্ছেন পরম পিতা, হে পরম পিতা আপনি কে, কোথায় থাকেন, আপনি আমাকে দর্শন দান করুন, আশীর্বাদ দান করুন, যাতে আমি এই গুরু দায়িত্ব সম্পাদন করতে পারি, চালিয়ে যেতে পারি। এইভাবে তিনি তপস্যা করেছিলেন, উদ্দেশ্য কি ছিল? পরম পিতা। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ম্ভব মনুর তপস্যায় প্রসন্ন হয়ে তাকে জগন্নাথ রূপে দর্শন দান করেছিলেন। কোন রূপে? কে? কৃষ্ণ, কৃষ্ণ রূপে নয়, জগন্নাথ রূপে দর্শন দান করেছিলেন, তার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং বলেছিলেন, স্বয়ম্ভূ মনু তুমি আমাকে অনেক অনেক জল দিয়ে স্নান করাও, আর তোমার রাজ্যের গণ্যমান্য যারা ব্যক্তি আছেন, ব্রাহ্মণ বৈষ্ণব যারা আছেন, বুদ্ধিমান যারা আছেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা আছেন, তাদেরকেও ডাকো, তাদেরকেও সুযোগ দাও, আমাকে অনেক জল দিয়ে স্নান করাও, তারপরে আমাকে সিংহাসনে অধিষ্ঠিত করাও। তখন স্বয়ম্ভব মনু ভগবানের ওই রূপকে নিজে হাতে অনেক জল, অনেক দুধ, অনেক ঘি মাখন, যাকে বলে পঞ্চগব্য, দিয়ে স্নান করিয়েছিলেন, বিভিন্ন তীর্থের দল দিয়ে স্নান করেছিলেন এবং প্রজা সাধারণ যারা গণ্যমান্য ব্যক্তি তারাও স্নান করেছিলেন। ওই দিন হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিকে স্বয়ম্ভব মনুর এই হিস্ট্রিকে তথা পরম্পরা তথা ঐতিহ্যকে অনুসরণ করে আজও পৃথিবীতে জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। সেই স্নান যাত্রা আগামী 9 তারিখে আগামী 9 তারিখে হবে। অর্থাৎ স্নান যাত্রার দিন হচ্ছে জগন্নাথের এই সংসারে সৃষ্টির প্রথমে স্বয়ম্ভব মানুষ সামনে আবির্ভাবের প্রথম দিন, এইটা হচ্ছে জগন্নাথের আবির্ভাবের প্রথম দিন। জয় জগন্নাথ স্বামী কি তাহলে এবার বোঝা গেল। যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমরা জানি জন্মাষ্টমী নামে, তাই না? রামচন্দ্রের আবির্ভাব তিথি আমরা জানি রামনবমী নামে। মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা জানি কি নামে? গৌর পূর্ণিমা নামে। তাহলে এবার জগন্নাথের আবির্ভাব তিথি ভক্তরা এত জানতেন না, তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেল। ওই স্নান যাত্রার দিনই হচ্ছেন জগন্নাথের আবির্ভাব তিথি, উনি ওই দিনে এসেছিলেন। আর ওইটাকে অনুসরণ করে এই যে আমাদের বর্তমান যে চতুর্যুগ চলছে, চতুর্যুগের লাস্ট কলিযুগ চলছে, সবাই বুঝতে পারছেন তো? ছেলেরা বুঝতে পারছো? এই তার মানে কলিযুগের আগে দ্বাপর, দ্বাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্যযুগ ছিল। সেই সত্যযুগে ইন্দ্রদম্ব মহারাজের সামনে ভগবান এই জগন্নাথ রূপে প্রকটিত হয়েছিলেন, এবং ইন্দ্রদম্ব স্বামী তিনি, আমি ভাগ্যবশত বলবো, সেই উজ্জয়িনী রাজা ছিলেন। উজ্জয়ীন তখন উজ্জয়ীন নামে পরিচিত ছিল না, তখন উজ্জয়িনীর নাম ছিল অবন্তীপুরী। কি নাম? অবন্তীপুরীতে এই তিনি রাজ্য করতেন, তাকে জগন্নাথ দর্শন দান করেছেন, সেই হিস্ট্রি আমরা বলবো। তিনি যখন ভগবানকে এখানে জগন্নাথপুরীতে এসে মন্দির স্থাপন করেছিলেন, তখন এই সত্য মানে সৃষ্টির প্রারম্ভের যে ইতিহাস, স্বয়ম্ভব মনু তাকে জল দিয়ে অভিষিক্ত করেছিলেন, তিনিও সেই প্রথা প্রচলন করেছিলেন। সেটি থেকে এখনো সংসারে চলছে ওইটা। এই পর্যন্ত ক্লিয়ার? এখন যদি আপনাদের কারো থেকে একজনকে বলি যে আমি ব্যাসাসন থেকে নেমে যাচ্ছি, আপনি এসে লীলাটা বলেন, তো কে কে পারবেন হাত উঠান? না আমি বলবো না, ধৈরে নেন। যদি আমি বলি বলবো না, এটা শিওর, কিন্তু ধরে নেন যদি বলি, তাহলে কে পারবেন? কেউ না। তার মানে কারো শ্রবণটা অত ভালো হয়নি, আমার পরীক্ষা। হ্যাঁ কেটে কেটে, ওকে ওকে, ভেরি গুড। এইটুকুনি যথেষ্ট যে স্নান যাত্রার দিনটা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি, স্বয়ম্ভব মনু করেছিলেন। শুধু এইটুকুন মনে রাখলেই চলবে। এতটুকুন মনে আছে সকলের? এই কথাটাই আপনি বাইরের মানুষকে গিয়ে বলুন, আপনাকে প্রণাম শুরু করবে, কি ওরে বাবা, তুমি তো দেখছি কম মানুষ না, জগন্নাথের আবির্ভাবের কথা তুমি জানো, তুমি তো অনেক উপরের মহলের লোক। শুধু জগন্নাথের কথা এইটুকুনি যদি আপনি জানেন, তবু আপনি দেখবেন অন্য থেকে আপনি অনেক উঁচু স্থানে চলে গেছেন। ভগবান মহান না তো? ভগবানের ভক্ত সবসময় মহান হন। ওকে, এখন আমরা অন্য আর একটা প্রসঙ্গ বলবো। এই পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা, কৃষ্ণ আপনারা জানেন, গুরু মহারাজ অনেকবার বলেছেন, শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, কৃষ্ণ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে লীলা বিলাস করেছেন। সেটি কি? যিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন একদম পূর্ণতম কৃষ্ণ, মনে থাকবে, পূর্ণতম কৃষ্ণ। ইংরেজিতে যাকে সুপারলেটিভ ডিগ্রি বলে, আপনারা যারা গ্রামার পড়েছেন, হ্যাঁ, অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম থাকে, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনে তিনি পূর্ণতম। তো কম্পারেটিভ ডিগ্রি পূর্ণতর কোথায়? কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে অক্রূরের নিমন্ত্রণে কংসের সঙ্গে দেখা করার জন্য মথুরায় গিয়ে লীলাবিলাস করেছিলেন, সেই মথুরাদেশ কৃষ্ণকে বলা হয় পূর্ণতর কৃষ্ণ। তারপরে কংস লীলাকে, সরি, কংসকে ধ্বংস করে তার পিতাকে উগ্রসেনকে যখন জেলখানা থেকে বের করে আমার সিংহাসনে বসিয়ে তারপরে কৃষ্ণ দ্বারকা লীলা করতে গিয়েছিলেন না, দ্বারকাতে গিয়ে কৃষ্ণ যে লীলা বিলাস করেছিলেন, কৃষ্ণের ওই রূপটাকে বলা হয় পূর্ণ কৃষ্ণ। তাহলে দ্বারকাধীশ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মথুরাধীশ কৃষ্ণ হচ্ছেন পূর্ণতর, এবং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন পূর্ণ ক্লিয়ার, এই পর্যন্ত ওকে। তো কৃষ্ণ যখন দ্বারকা লীলা করেছিলেন তখন তিনি কি করেছিলেন জানেন? ওনার কতটা এই ফোনটা কার বাজছে? হ্যাঁ ফিস্ট, এবার যার ফোন বাজবে প্রথমবার ক্ষমা, এইবার যার ফোন বাজবে আজকে দুপুরে পুরো প্রসাদের খরচাটা তারই গুনতে হবে। এটা আমাদের গুরু মহারাজ প্রবর্তন করেছেন, বাজে গেল। এই ভাগ্যবতী কে? হাত উঠান, সুইচ অফ করতে পারছেন না কিন্তু টাকা আপনাকে গুনতে হবে। সুইচটা অফ করতে পারছেন না মাথায়, প্রভুর কাছে দিন অথবা পাশে যিনি আছেন ওনাকে দিন। ওকে, গুরু মহাজ উজ্জয়নীতে বলেছেন যে আমার ক্লাসে যার ফোন বাজবে তাকে ভক্তদের এক বেলার পুরো প্রসাদ খাওয়াতে হবে, পুরো খরচা। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস নিয়ে কত কথা হয়ে যাচ্ছে। তো আপনি ফোন বন্ধ করতে পারেন, রাখেন কেন? মুরি পাহা আপনি, ঠিক আছে এদিকে খেয়াল করুন নাহলে মিস করে যাবে। তো কৃষ্ণ 16108টি বিয়ে করেছিলেন, সবার আলাদা আলাদা রাজ প্রাসাদ, এমন না যে এক ঘরে একদম গোডাউন বানিয়ে যাও আলু পুড়াইয়ে। হ্যাঁ না, একদম রাজ, রাজকন্যাদের যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার, তাদের সঙ্গে যেভাবে ব্যবহার করা দরকার, তাদের সুখ স্বাচ্ছন্দ্য যেরকম হওয়া উচিত কৃষ্ণ সেরকম করেছিলেন। তো করার পরে উনি খুব সুখে জীবনযাপন করছেন, প্রত্যেকের ঘরে 10-10 জন করে সন্তান ছিল, ছেলে কয়জন করে? এবার বুঝুন কৃষ্ণের কত বড় ফ্যামিলি। তার যোগ্যতা ছিল তিনি করেছেন, আমাদের যোগ্যতা নেই খবরদার, ওগুলো যেন ফলো করতে যায় না, অবস্থা খারাপ। মাতাজিরা খুব প্রাণ ভরে হাসছে, কি সৎ কথা শুনাইলেন বাবু। আচ্ছা তারপরে কি হলো? তো কৃষ্ণের একদম চারিদিকে খুব যশ প্রতিষ্ঠা ফেলে গেল, মানে হিন্দি ভাবে এসে যাচ্ছে, যশ প্রতিষ্ঠা ছড়িয়ে গেল। মাতাজি আপনার বাচ্চাটাকে কন্ট্রোল করুন, চারিদিকে খুব ছড়িয়ে গেল সুনাম প্রসিদ্ধি, সাধু মহাপুরুষরা সবসময় দ্বারকায় যেতেন কৃষ্ণের রাজ দরবার দেখতে, কৃষ্ণ এত বড় ফ্যামিলি কি করে চালান তা বোঝার জন্য যেতেন। একদিন যেতে যেতে সেখানে দুর্বাসা ঋষিও চলে গেছেন। কোন ঋষি? দুর্বাসা ঋষি কিসের জন্য বিখ্যাত? অভিশাপ, তার মুখ দিয়ে আগুন জ্বলে আর ভস্ম বেরোয়। সামান্য ত্রুটি বিচ্যুতি যদি হয় তাহলে দুর্বাসার প্রকোপ থেকে কেউ রেহাই পাবে না, সে যেই হোক, সবাই এমন দেব দেবীরাও জানে, সবাই তাকে খুব ভয় পায়। আর ওই দুর্বাসার ঋষির ইচ্ছে হলো কৃষ্ণের সংসারটা দেখার জন্য। তো দুর্বাসার ঋষি ওনাকে দেখতে খুব বিধ ঘুটেছিল, এইরকম মাথা অন্তত 1-2 কুইন্টাল ওয়েট তার জটা ছিল, এরকম বডি কালো, জীবনে কোনোদিন একদম পন্ডস ফন্ডস কিছু লাগায়নি, কোনোদিন সেলুনে যান, চুল বড় হচ্ছে হোক, তারপরে জামাই হোক আর কি। গৌরাঙ্গ জয় জগন্নাথ, আমার এত লাগে না, ভক্তদের দিকে ঘুরিয়ে দেয়। সব ফ্যান গুলো
हरे कृष्ण गौरंग 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 हरि बोल शुना जाच्छे केमन लागछे एखन फैन इलेक्ट्रिसिटी एसे गेछे এবার আপনারা আরো বেশি মনোযোগ দিয়ে শুনুন আমরা কি বলছিলাম দুর্বাসা মুনি দ্বারকায় পৌঁছে গেছেন এখন কৃষ্ণ যদিও স্বয়ং ভগবান কিন্তু দ্বারকায় তিনি একজন মানুষের মতন আচরণ করেছেন যেমন আপনাদের বাড়িতে মাতাজি কথা বলুন ধরুন আপনাদের বাড়িতে যদি সাধু মহাপুরুষ যায় তা আপনি কি করেন আসুন 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 বসতে দেন জল দেন না কি খাবেন আদর আপ্যায়ন করেন তো ঠিক সেরকম ভগবান কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও যদি কোনো সাধু মহাপুরুষ দ্বারকায় যেতেন তাদেরকে উনি ওইভাবে আপ্যায়ন করতেন এবং ওনার যারা মহিষীগণ ছিলেন তারাও দৌড়িয়ে আসতেন তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না হাত পা খাটিয়ে বাতাস দিতেন তাহলে কি হচ্ছে প্রথম যার বাড়িতে গিয়েছেন কৃষ্ণ আর রুক্মিণী খুব পরিচর্যা করেছেন ছেলে না সে পরিচর্যা করেছেন তারপরে খুব খাওয়া দাওয়া খাইয়েছেন রেস্ট করার সুযোগ দিয়েছেন তারপরে কৃষ্ণ বিনম্র চিত্তে বলেছেন মনিবর আপনার জন্য আমি আর কি করতে পারি তখন বলছে আচ্ছা ঠিক আছে যা বলছি করবি তো বলছে হ্যাঁ ঠিক আছে বলে একটা রথ নিয়ে আসো এরকম খুব ফ্যাশন দিয়ে বলছে একটা রথ নিয়ে এসো এখানে তো কৃষ্ণ অর্ডার দিয়েছেন সাথে সাথে রথ নিয়ে এসছেন তো বলছেন যে ওই রথের ড্রাইভারকে এখানে আসতে বলো তো বলছে রথটা কে চালাবে বলে আমি তখন কৃষ্ণ অবাক হচ্ছেন আপনি রথ চালাবেন বলে হ্যাঁ আচ্ছা ড্রাইভার এদিকে আসো তারপরে বলছে ওই রথের সঙ্গে চারটা ঘোড়া আছে না ওইগুলো খুলে দাও তো বলছে কৃষ্ণ বলছেন তাহলে রথটা টানবে কে বলে বলছে কি তোমার প্রথম মহিষী রুক্মিণী ওখানে জুড়ে দাও ওকে কৃষ্ণ রুক্মিণীর দিকে তাকাচ্ছে রুক্মিণী কৃষ্ণের দিকে তাকাচ্ছে আর দুর্বাসে দিতে তাকাতে পারছে না যদি অভিশাপ দিয়ে দেয় যে বাবা ভাবার কি আছে সেবা করতে চেয়েছ সেবা করো যা বলছি তখন কোনো কথা নাই রুক্মিণীকে বলছে যাও জানি না বরাতে আজ কি আছে তারপরে ওই রুক্মিণীকে রুক্মিণীর সঙ্গে রথের রথটাকে বেঁধে দিচ্ছে বলছে না 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 দড়ি দিয়ে না ওই রুক্মিণীর মাথায় যে চুল আছে চুল দিয়ে রথকে বাঁধো সব বাঁধা টাধা হয়ে গেছে তারপরে দুর্বাসা ঋষি ওই রথের উপর গিয়ে বসেছেন আর রুক্মিণীকে বলেছেন এবার রথ টানো 80 স্পিডে কত ওই 20-25 না 80 স্পিডে রথ টানো যিনি হচ্ছেন রাজকন্যা যিনি হচ্ছেন মহারানী 16108 রানীর ভিতর যিনি প্রধানা যিনি কোনোদিন মাটিতে পা দেননি তাকে খালি পায়ে বলে ঘোড়া কি জুতা পরে টানে না এও খালি পায়ে টানবে আর চুলের সঙ্গে বেঁধেছে রথ আর দুর্বাসার সাথে যোগ বলে খুব হেভি হয়ে গেছে খুব হেভি রথ খুব ভারী হয়ে গেছে আর বলছে টানতে স্পিড কত কি অবস্থা কৃষ্ণ তো সহ্য করতে পারছেন না আর দেখতেও পাচ্ছেন না, নাও করতে পাচ্ছেন না। আর রুক্মিণি ভাবছেন কেমন স্বামী তোমার স্ত্রীর এই গতি হচ্ছে, আর বসে বসে তুমি এখানে সাধু সেবা করছ, সেটা মনে মনে ভাবছেন। কিন্তু দুজনেরই ভয়, জানি না দুর্বাসা কি করে বসে। সেই জন্য রুক্মিণী ট্রাই করছেন টানতে, বলছে জোরছে জানো, এরকম ধমক দিচ্ছে, আর রুক্মিণী ট্রাই করছে। আপনাদের যদি কোনো মাতাজিকে বলা হতো যাইনি তাই যাইনি তাই বলে, হ্যাঁ এইরকম সাধুর আমার দরকার নেই, পৌদেরকে বলে দিতেন দেখে শুনে সাধু আনবে ঘরে, ই কি তাই না? আচ্ছা এ তো মাতাজিদের প্রসঙ্গ, যদি কোনো প্রভুদের মাতাজিদেরকে এরকম বলা হতো আর আপনার যদি ঘরে ওই সময় উপস্থিত থাকতেন, আপনার পারতেন সহ্য করতে? কেউ পারতেন? কেউ পারবে এই জগতে? কিন্তু জগতে যা না পারে সেটা কৃষ্ণ পারেন, কৃষ্ণ স্বয়ং ভগবান, তার মতন ধৈর্যশীল ব্যক্তি কার কে হতে পারে, তার মতন শক্তিমান বুদ্ধিমান ব্যক্তি কে হতে পারে? আর যেমন স্বামী তেমন পত্নী, কিচ্ছু বলছেন না ট্রাই করছেন। আর ঠিকই ভগবানের এমনই দয়া, একদম 80 কি 100 স্পিডে রথ টেনে দিয়েছে, কিন্তু কৃষ্ণ কিচ্ছু বলছেন না, দুর্বাসা শুধু অপেক্ষা করছে, এর মুখ খোলার সাথে সাথে আমি সাপ দিয়ে দেব, যদি একটু টু শব্দ করে তাহলে আমার। কিন্তু কৃষ্ণ একদম চুপচাপ। তখন একদম একটা চক্র দিয়ে ঘুরে এসছে, তখন রুক্মিণী বলছে তুমি এখানে আসো, কৃষ্ণ সামনে এসছে। আর কৃষ্ণ এসে প্রভু আর কি করব, আর কোনো সেবা? বলছে হ্যাঁ, এক কুইন্টাল রাইস দিয়ে সুইট রাইস বানাতে বলো রুক্মিণীকে। এখন কত সুইট রাইস বলে, এত কে খাবে লোকজন নয়। মনে মনে ভাবছেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, যা বলি তাই করো। সুইট রাইস রান্না করেছেন, অনেক সুইট রাইস। তো দুর্বাসা বলছে পুরোটা আমি খাবো, এদিকে নিয়ে এসো। দুর্বাসা রেছি দুর্বাঘাসের রস ছাড়া কিছু খান না, আবার 100 কুইন্টাল সুইট রাইস খান। তো একটু খাওয়ার পরে ধুত এত ভালো হয়নি, এরম বলছে আর খাবো না। ওই খেয়ে উচ্ছিষ্ট রেখেছেন। কৃষ্ণ বলছেন তাহলে এখন কি সেবা? বলে এই সুইট রাইসটা তোমাকে আমি দিলাম, তুমি পুরো বডিতে ওটা লেপন করো, খাবে না কিন্তু কি করবে এরকম নিয়ে ভালো করে এরকম। আমরা নৃসিংহ চতুর্দশী দিনে নির্জলা থেকে রাত জেগে সকালবেলা গোবর মেখেছিলাম, আমিও মেখেছি। কৃষ্ণকে বলেছেন তুমি এই সুইট রাইস লেপন করো সর্বাঙ্গে। তো কৃষ্ণজি তো অদ্ভুত দেখছি নির্দেশ, খাওয়ার জিনিস গায়ে মাখো, মাথায় পট্টি লাগাও, এটা কি ব্যাপার? অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণ মেখেছেন, সব জায়গায় মেখেছেন। মেখে ভাবছেন যে সুইটটা যেন মা লক্ষ্মী স্বয়ং, তিনি গৃহস্থ হিসাবে তিনি ভাবছেন, যেমন আমাদের যদি একটা রাইসের দানা ভাতের দানা নিচে পড়ে আমরা পা দিয়ে মারাতে চাই সেটা, আর যদি অজান্তে পায়ের নিচে পড়েও যায় তবু আমি খুব আফসোস করি না, আমরা প্রণাম করি। তো কৃষ্ণ গৃহস্থ হিসাবে লীলাচ্ছলে গৃহস্থদের মতো লীলা করেছেন, সাধারণ মানুষের মতন। তিনি ভেবেছেন ঠিক আছে, বলেছেন সব জায়গায় মাখতে, মাখালাম তো, কিন্তু এই লক্ষ্মীদেরকে পায়ের নিচে কি করে মাখি? কিন্তু যা খেয়ে জগৎ বেঁচে থাকে অন্নপূর্ণা স্বয়ং, তাকে পায়ের নিচে আমি কী করে মাখি? ওইটাই টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে পায়ের নিচে মাখেনি। তবে দুর্বাসা বলছে কি হলো এত সময় লাগছে, হয়েছে মাখা? বলে হ্যাঁ হয়েছে, সামনে আসো। সব জায়গায় মেখেছ? দুর্বাসা দেখছেন ঘুরে ঘুরে, সব জায়গায় মেখেছ? দুর্বাসা তো বুঝতে পেরেছে, ও ত্রিকালক করিসি সব জানে। বলছে হ্যাঁ বাবু সব জায়গায় মেখেছি, কিন্তু বল কিন্তু কি? বলে এক জায়গায় মাখিনি, পায়ের নিচে। কেন? আমি তো বলেছি সব জায়গায় মাখার জন্য, দাদার উপর দাদা কিছু করো, বলছি আমি সব জায়গায় মাখতে, তুমি আবার এক জায়গায় মাখনি, কোথায় মাখনি? বল পায়ের নিচে। এই জন্যই তো তোমার বিপদটা গেল না। দুর্বাসা ঋষি বলছেন, আমি চেয়েছিলাম আমার উচ্ছিষ্ট তোমার সর্বাঙ্গে লাগিয়ে তোমার সর্বাঙ্গ আবেদ্য হয়ে যাক, অর্থাৎ কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু তোমাকে ভেদ করতে পারবে না, আমি সেটি চেয়েছিলাম। কিন্তু যেহেতু তুমি এক জায়গায় মাখনি, অন্য সব জায়গায় মেখেছো, তাই তোমার সর্বাঙ্গে কোনো অস্ত্রে তীর ধনুকে কিচ্ছু করতে পারবে না, কিন্তু ওই জায়গাটায় যদি কেউ তীর চালায় অস্ত্র চালায় তাহলে তোমার অসুবিধা হবে, এর জন্য তোমার এই জগৎ ছেড়ে যেতে হবে। এই বরদান করলেন। তখন কৃষ্ণ বুঝলেন যে কোনো ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাঠ খড় পোড়াতে হয়। এই যে আমার স্ত্রীকে অপমান করলেন, আমাকে শাস্তি দিলেন, তার উদ্দেশ্য ছিল আমাকে বরদান করা। আমি যোগ্যতা সম্পন্ন কিনা সেটা বিচার করলেন, আমি সহনশীল কিনা সেটা দেখলেন। তো দূর্বাসী খুশি হয়ে আমার কল্যাণের জন্য এই বরদান করলেন। তারপরে আপনারা জানেন একজন রাজা হিসেবে তিনি বনে শিকার করতেও যেতেন, কৃষ্ণ মানে শিকার করতে করতে ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে গেছেন, তো তিনি একটা গাছের উপর গিয়ে বসে আছেন। ফুরফুরে বাতাস পাগুলি ঝুলিয়ে দিয়ে কৃষ্ণ গাছের ভিতর গিয়ে বসেছেন, অনেক পাতা ডালপালা আছে ওইখানে। অন্যদিকে ওই জঙ্গলে প্রতিদিন শিকারে যেতেন আরেকজন শিকারি, প্রতিদিন কিছু শিকার তিনি পেতেন, কিন্তু আজকে একটু কিচ্ছু পাননি। তারপর তিনিও ওই গাছটার নিচে বিশ্রাম করছেন, চিতে শুয়ে পাশে তীর ধনুক রেখে শুয়ে বিশ্রাম করছেন। বিশ্রাম করে যখন চিতে এরকম শুয়েছে, তখন দেখছে আরে ওই গাছের ভিতর তো দেখছি সুন্দর একটা পাখি, পাগুলো লাল টকটক করছে, এটা পাখি হবে, এত পাতা আছে ওখানে, মানে কৃষ্ণের পুরো শরীর দেখতে পাননি, ওই পা দুটোই দেখা গিয়েছে। আর ওই ও রেস্ট করছিল শিকারি, ও উঠে তীর ধনুক সেট করে টাস করে মেরে দিয়েছে, ওটাই গিয়ে কৃষ্ণের চরণে লেগেছে, চরণে গিয়ে ভেদ হয়ে গেছে। আপনারা জানেন যে শের সরাঘাতে কৃষ্ণ অপ্রকট হয়েছিলেন, এটা জানেন তো? এই হচ্ছে সেই ঘটনা। তখন ওই সরাঘাতে কৃষ্ণ গাছের উপর থেকে নিচে পড়ে গিয়েছেন, পরে তিনি অপ্রকট লীলা করলেন। এখন অপ্রকট লীলা করার পরে সমাজের মানুষ কি করে, এই ধরনের ঘটনায় যখন কারো মৃত্যু হয় তখন তাকে সমাধিস্থ করেন না মাটিতে, বলে জলে ফেলে দেয়। তখন কৃষ্ণের ওই বডিটাকে জলে ফেলে দিল। এই ঘটনা এই পর্যন্ত মনে রাখুন। কৃষ্ণের যখন অপ্রকট লীলা হলো তখন তার শরীরটা জলে, মানে পাশে সাগর ছিল। আপনারা জানেন দ্বারকায় অনেক সাগর আছে, গুজরাটে সাগর প্রচুর, এদিক দিয়ে এদিক দিয়ে সাগর গিয়েছেন, সাগরের জলে ফেলে দিয়েছিলেন। এই পর্যন্ত মনে থাকবে যা বললাম, মনে থাকবে? জগন্নাথ কি করে এই রূপ পেলেন সেই প্রসঙ্গগুলো আমি বিভিন্ন পয়েন্ট আগে বলে নিচ্ছি, পরে আমরা সমাধানে যাব। তো এই পর্যন্ত মনে থাকবে, কৃষ্ণ অপ্রকট লীলার পরে তার শরীরকে সাগরের জলে নিক্ষেপ করে দিয়েছিলেন, আর সাগরের জলে তিনি ভাসতে থাকলেন, ব্যাস কোথায় চলে গেলেন কে জানে। আচ্ছা, এবার আমরা অন্য একটা প্রসঙ্গ বলবো। কেমন লাগছে সকলের? ধৈর্যহীন হচ্ছেন? ধৈর্য আছে? ভেরি গুড, কোনো কথাই নেই, ফ্যান এসে গেছে আর কি। ওকে, এইবার কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন ব্রজ গোপিকাদের সঙ্গে, কৃষ্ণ বৃন্দাবনে পাঁচটি রসে ভক্তদের সঙ্গে লীলাবিলাস করতেন। সেই পাঁচটি রসের নাম কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই পাঁচটি রস ছিল। আমি একটু জল, তার ভিতর এই পাঁচটি রসের ভিতর সবচেয়ে উন্নত এবং উজ্জ্বল রস কোনটি? মাধুর্য রস। অর্থাৎ রাধারানী সহ ললিতা বিশাখাদি গোপীবৃন্দের সঙ্গে শ্রীকৃষ্ণ যে লীলাবিলাস, সেই লীলাবিলাসকে বলা হয় মাধুর্য রসের লীলা, এবং সেটি হচ্ছে অত্যন্ত গৌরবান্বিত, অত্যন্ত মহিমান্বিত। এটা ছোটবেলার লীলাবিলাস। আপনারা দেখবেন এখনো যারা প্রভুদের বয়স একটু বেশি হয়ে গেছে, তবুও দেখবেন ছোটবেলায় কি করেছেন, হ্যাঁ, কোন বাগানে গিয়ে জাম পেড়ে খেয়েছেন, বেন্ধু বন্ধুদের সাথে খেলে, মনে পড়ে না? এখনো মনে পড়ে না? ছোটবেলার জিনিসটা মনের ভিতরে এমন ভাবে রেখাপাত করে যে মানুষ বড় হলে ভুলতে পারে না। তো কৃষ্ণ বয়স যখন কম ছিল, ওই 8-10, তখন এই লীলাবিলাসগুলো করেছেন গোপীবৃন্দের সঙ্গে। তারপরে পরিণত বয়সে তিনি দ্বারকালীলা করেছেন, দ্বারকায় গিয়ে তিনি বিয়ে থাও করেছেন, কিন্তু তবুও সেই ছোটবেলার লীলাগুলি আর ভুলতে পারছেন না। ছোটবেলায় যাদের সঙ্গে বন্ধু বান্ধবী পাতিয়েছিলেন কৃষ্ণ, তাদের মুখ আর ভুলতে পারছেন না। তো এতগুলি ওনার ওয়াইফস দ্বারকালীলায় আছেন, ব্যক্তিগতভাবে খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়ান, খুব আদর করেন, খুব আপ্যায়ন করেন, কিন্তু তবু ওনারা দেখেন যে কৃষ্ণের মনটা ঠিক আমাদের প্রতি নেই। কৃষ্ণ কেমন যেন খেতে খেতে অন্য মনস্ক হয়ে থাকেন, রাতের বেলা কি চিন্তা করে, এরকম আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আবার রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ললিতে বিছাকে রাধে, কি রে ভাই, আমাদের নাম কখনো বলছে না, কার নাম জপ করছে? তখন খোঁজ খবর নিয়ে দেখলেন যে কৃষ্ণের এই বাল্যকাল, উনি যখন ছোট ছিলেন তখন নাকি এদের সাথে লীলাবিলাস করেছে, ওই তাদের কথা বলছে, একটু একটু এর কাছ থেকে ওর কাছ থেকে খুচরা শোনে। তখন ওই দ্বারকার মহিষীদের খুব ইচ্ছে হয়েছে কি পুরো ঘটনাটা আমরা একটু শুনতে চাই, যে বৃন্দাবন উনি কি করতেন, কাদের সঙ্গে কি করতেন সেটা, কিন্তু কে বলবে এ কথা? খোঁজ নিতে 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 শুনলেন কি, যে বলরামের মা রোহিণী, ওই রোহিণী দেবীও বৃন্দাবনে ছিলেন। কৃষ্ণ বলরাম যখন ছোট ছিলেন তখন রোহিণী মাতাও বৃন্দাবনে ছিলেন, আর উনি হচ্ছেন সমস্ত ঘটনার সাক্ষী। তো এইভাবে এই দ্বারকার মহিষীদের মনে যখন ইচ্ছে হলো যে বৃন্দাবনের লীলা আমরা শুনব, তখন ওই সময় রোহিণী মাতা দ্বারকায় উপস্থিত ছিলেন। সময় গিয়ে রোহিণী মাতাকে বলেছেন যে আপনি দয়া করে আমাদের প্রভুর ছোটবেলাকার ঘটনাগুলি বলুন দয়া করে। তো রোহিণী মাতা বলছেন, দেখো এটা অত্যন্ত সেন্সিটিভ ঘটনা, এইগুলো আমি বলতে পারবো না, কেননা এই ঘটনা আমি কোথায় বলবো, এই ঘটনা যদি কৃষ্ণ, তোমরা তো জানোই ও সব সময় ওদের কথা চিন্তা করে, অন্য মানুষ থাকে, তার উপর যদি আমি এই ঘটনাটা বলি আর ওরা যদি শোনে, তাহলে ওদের কি এখানে রাখাই মুশকিল হবে, ওদের যে কি গতি হবে তা ঠিক নেই। আর এটা অত্যন্ত অন্তরঙ্গ লীলা, এটা সকলের বলা উচিত না, সকলে শোনার যোগ্যও নয়, সুতরাং ভাই আমি বলতে পারবো না। তো যখন ইচ্ছে হয়েছে মহিষীদের, তা রোহিণী মাতা না করেছেন, ওদের ইচ্ছা আরো বেড়ে গেছে, না না আপনাকে বলতেই হবে। অনেক রিকোয়েস্টের পরে রোহিণী মাতা বলছেন, ঠিক আছে এটা বলতে পারি, দেখো দ্বারকায় সবচেয়ে বড় ঘর কোনটা আছে, সেই ঘরের ভিতর তোমরা সবাই গিয়ে বসবে, ঘরের পুরো ভিতর থেকে দরজা জানলা সব বন্ধ থাকবে, আমি সামনে গিয়ে এটা বলতে থাকবো, তোমরা শুনবে। কিন্তু কথা হচ্ছে কোনো ক্রমে যেন কৃষ্ণ বলরামকে কেউ না বলে যে আমরা এইরকম তাদের বাল্যলীলার উপর প্রবচন করতে যাচ্ছি, কেউ যেন না বলে। ওরা যখন অফিসে যাবে, কৃষ্ণের অফিস ছিল সুধর্ম সভা, বলে অফিসিয়াল কাজে যখন যাবে তখন তোমরা এসে পড়বে। আচ্ছা, তবুও কৃষ্ণ খুব বুদ্ধিমান, ও যে কোথায় আসে কোথায় যায় এটা বোঝা খুব মুশকিল। তবে একজনকে গেটে রাখা ভালো, গেটে সে পাহারা দেবে, কারণ কে গেটে থাকবে মহিষেরা তো সবাই শুনতে খুব উৎসাহী, তো ডিসাইড করেছে সুভদ্রা তুমি থাকো। সুভদ্রা বলছে ঠিক আছে তোমরা যদি বলো থাকবো। তো সবাই ভিতরে গিয়েছেন রোহিণী মাতা মঞ্চের উপরে, সুভদ্রা গেটটা এরকম টেনে দিয়েছে, টেনে দিয়ে পিছন ব্যাক সাইডটা এরকম হেলান দিয়ে এরকম আছে পাশে গেট, গেটটা বন্ধ করিয়ে গেটের সাথে এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও ওখানে পাড়াও দেই আর শুনিও ঘটনা, আর ওরা সবাই চেয়ারে বসে গেছে মহিষীগণ। এখন সবাই বসে গেছে, বলছে চুপচাপ সাবধান সুভদ্রা, খেয়াল রাখবে যেন কৃষ্ণ বলরাম না আসে। আসার সাথে সাথে আমাকে বলবে, আমি পুরো ইলেকট্রিসিটি অফ করে দেব, মানে কথা বন্ধ করে দেব। এইরকম প্রস্তুতি নিয়ে রোহিণী মাতা কৃষ্ণ বলরামের বাল্যলীলা বলছেন, বিশেষ করে গোপীবৃন্দের সঙ্গে কৃষ্ণের যে অন্তরঙ্গ লীলা এইটা বলছেন। কখন যে টাইম চলে যাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই কারো, রোহিণী মাতা বলেই যাচ্ছেন, মহিষীকে শুনেই যাচ্ছেন, সুভদ্রাও শুনছেন মনোযোগ সহকারে, ওদিকে গেটে দাঁড়িয়ে আছে না বসে আছে ওর খেয়ালই নেই। আর কৃষ্ণ অফিস থেকে ঘরে গিয়ে দেখছেন কেউ ঘরে নেই, কোথায় গেল, সব ঘর খালি একজনও নেই, কোথায় গেল। কৃষ্ণ বুঝতেই পারছেন আজকে কোনো নাটক চলছে, ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছেন। সাথেই সেই ঘরের সামনে গিয়ে উপস্থিত, দাদা কই নাকি তলো তো দেখি কোথায় কি হলো এরা। ওরা এদিকে এসে ওই ছোট্ট একটু ফাঁকা ছিল, প্রথম নজর দিয়েছে দেখছি এইখানে সবগুলি, আর রোহিণী মাতার আওয়াজ কি বলছে দেখি 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 করে কৃষ্ণ বলরাম কান পেতে দেখছে, ওরে বাবা যা ভুলে গিয়েছিলাম তাই বলছে, এরা আমাদেরই কথা বলছে, সেই গোপীদের সঙ্গে লীলা বিলাসের কথা। বলরামেরও একটা গোপী গ্রুপ ছিল, তাদের সঙ্গে বলরাম আলাদা করে রাস নৃত্য করেছিলেন, ওদের প্রসঙ্গ বলছেন। আর কৃষ্ণ এমনিই সে দ্বারকায় সবসময় গোপীদের কথা বৃন্দাবনের কথা চিন্তা করে একদম প্রেমে টলমল করতেন, খাওয়ার সময় খাওয়া নেই, ঘুমানোর সময় ঘুমানো নেই, ওদের কোনো মন দিতে পারতেন না ওদের প্রতি, এমনিই সে প্রেমে টকবক করে ফুটছে, তার উপরে নিচে আবার আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার বুঝুন কৃষ্ণ আর বলরাম কিরম ফুটতে পারে এবার। যদি বরফকে আগুন জ্বালানো হয় তখন গলতে শুরু করে, মম মমবাতি কন্ডেন্স থাকে জমানো থাকে, যদি আগুন জ্বালায় তাহলে গলতে থাকে না। তো কৃষ্ণ কোনো মতে দেহটা ধারণ করে ওখানে ছিলেন, বৃন্দাবনের লীলাকে জোর করে ভুলে থাকার চেষ্টা করতেন, তবু পারতেন না, মনের ভিতরে সবসময় আসতো। তার উপরে রোহিণী মাতা বৃন্দাবনের লীলা বলে একদম আগুন জ্বালিয়ে দিয়েছেন, এখন কৃষ্ণ বলরাম প্রেমে ফুটছেন টকবক করে। যখন প্রেমে ফুটতে থাকে মানে গলতে থাকে, তখন দেখবেন এই ঘনীভূত রূপ আর ঘনীভূত থাকে না, গলে যায় পাতলা হয়ে যায়। মানে কৃষ্ণ আর বলরাম ওই বাসপান মানে ছোটবেলা ছোটবেলা ঘটনা শুনে প্রেমে একদম বিগলিত হয়ে গেছেন, আর কৃষ্ণ বললাম দাঁড়িয়ে থাকতে পারে না, মাটিতে পড়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন, হাতগুলো গলে গেছেন, পা গুলি গলে গেছেন, চোখগুলি বড় বড় হয়ে গেছে, এইগুলো যদি সব গলে যায়, আপনাদের চোখ এই যখন দেখা যাচ্ছেন যতটা, এই চামড়া যদি এরকম করে দেওয়া যায় তখন সাইজ চোখের সাইজ এরকম বড়। তো যখন মানে কৃষ্ণ আর বলরামের চামড়া টামড়া সব গলে গেছেন, চোখগুলি বড় বড় হয়ে গেছে, আর সুভদ্রা ওই লীলা শুনে আর গেটে ও তো দাঁড়িয়ে ছিল আর থাকতে পারেনি, ও নিচে পড়ে গেছে। কোনো মতে দেখছে কি রোহিণী মাতা হঠাৎ করে গেটের দিকে, কি হলো সুভদ্রা কোথায়, সবাই দেখছে গোলে জল হয়ে গেছে নিচে, কারণ থাকি সবাই বন্ধ করো কৃষ্ণ বলরাম এসে গেছে। কৃষ্ণ বলরাম ওদিকে নিচে গলে গেছে, হাত পায়ের কোনো নিশানা নেই, চোখ গুলি বড় বড়, সুভদ্রার সেম কেস। ওইদিকে করছে কি নারদ মুনি বিনা বাজাতে বাজাতে ভাবছে যে দ্বারকা একটু ঘুরে আসি, অনেকদিন লাঞ্চ খাওয়া হচ্ছে না, ওটা ভালো মন্দ খেয়ে আসি। ওখানে গিয়ে দেখছেন যে একজন মাতাজি ঘরে নেই, কৃষ্ণ বলরাম মানে কোথায় গেছে কি জানি। তো তিনি ধ্যান করে বুঝতে পারলেন এই ঘটনা ঘটছে, সাথে সাথে নারদ মুনি ওই সভাগৃহের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। দূর থেকে দেখছেন কৃষ্ণ বলরাম বিগলিত অবস্থায় মাটিতে পড়ে আছেন, আর সামনে এসে গিটার বাজি বলছেন হরে কৃষ্ণ নারায়ণ নারায়ণ, যখন বলছেন তো কৃষ্ণ বলরামের আমার জ্ঞান ফিরে এসছে এবং তারা শরীর ধারণ করেছে। শরীর ধারণ করে বলছে আরে নারু তুমি এখানে, বলছে প্রভু কথা ঘুরাবেন না আমি দেখে ফেলেছি। বলে তুমি কি দেখেছো? বলে একটু আগে যে বিগলিত অবস্থায় প্রেমে আপনি উতল পুতল করছিলেন আমি দেখে ফেলেছি। তো বলছে তুমি দেখে ফেললে? ছি 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 ছি, ঠিক আছে কি আর করা যাবে। বলছে না প্রভু আমি ভালোভাবে দেখতে পারিনি, আবার হ্যাঁ আরেকটা আরেকবার আরেকবার এরকম করুন আমি একটু প্রাণ ভরে দেখতে চাই। কে বলছেন? কৃষ্ণ বলছেন নারদ তোমার ভাগ্যবশতে একবার দেখেছো, সেকেন্ড বার আর হবে না। নারদ রিকোয়েস্ট করছে প্রভু আমি নারদ তোমার মনের লোক, আমার সামনে তোমার অসুবিধা আর কি, দেখাও দেখা। না না আর হবে না আর হবে না। তা কৃষ্ণ নারদের আগমনের সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক রূপে চলে গেলেন। কেন? কেননা যে রসের লীলা শ্রবণে কৃষ্ণের ওই ভাব হয়েছিল সেটা হলো কান্ত শান্ত সরি বাচ সরি মাধুর্য রস। আর নারদমণি মাধুর্য রসের ভক্ত ছিলেন না। তিনি কোন রসে ছিলেন? তিনি কোন রসে ছিলেন? তিনি দাস্য রসে ছিলেন, সেবক হিসাবে। তো সেই জন্য এত উঁচু রসের ভাব দেখার তিনি যোগ্য নন। আর ওই নিচু রসের ভাবের ভক্তের সামনে ভগবানের উঁচু রস প্রদর্শন করতে পারেন না। যেমন জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের সমাজে স্বামী স্ত্রী যখন একসঙ্গে থাকেন তাদের ভাব তাদের কথাবার্তা যেমন হয়, যখন ছেলে মেয়েরা রুমে আসে তখন তারা সংযত হয়, ওইভাবে কথা বলেন না, ঠিক সেই রকম। কেন? তারা হচ্ছে স্নেহাস্পদ, সন্তানের স্নেহাস্পদ, তাদের সামনে এই উঁচু ভাবটা প্রদর্শন করা ঠিক নয়। ঠিক সেরকম কৃষ্ণ যে রসে তখন লীলাবিলাস করেছিলেন, নারদমণি ওই রসের লোক নন, সেজন্য উনি সাথে সাথে ওই লীলার কন্টিনিউ করতে পারেননি, স্বাভাবিক হয়ে গেছেন। কথাটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? আমিও সেকেন্ড টাইম আর বলবো না। তো উনি যেহেতু দাস্য রসের ভক্ত ছিলেন সেই জন্য এই মাধুর্য রসের লীলা তিনি দেখার যোগ্য নন। সেটা আর কৃষ্ণ ওটা আনিজি ফিল করছিলেন যে এর সামনে আমি এটা দেখাতে পারবো না, তো উনি স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু নারদ মনে যখন কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করলেন না না আপনি আরেকবার দেখান আরেকবার দেখান, তখন কৃষ্ণ বলেছিলেন নারদ দেখাবো কিন্তু এখন আর এই যুগে নয়, আগামীতে কলি আসছে, ওই কলি যুগে আমি এই রূপ আমার দেখাবো জগন্নাথপুরীতে, তখন তুমি সেখানে গিয়ে দর্শন পাবে আমার। কথাটা বোঝা গেল? তো এই ঘটনা এই পর্যন্ত আগে আপনারা বুঝুন, বুঝতে পেরেছেন? ওখানে আমি কি বলেছিলাম যে ভগবান অপ্রকট হওয়ার পরে ওনার শরীরটাকে সাগরের জলে নিক্ষেপ করেছিলেন, উনি ভাসতে থাকলেন। আচ্ছা এই দিকে আমি কি বললাম, ভগবান এরকম যখন মাধুর্য রসের প্রেমে যখন বিগলিত হয়ে পড়েছিলেন তখন নারদ মুনি এসে দর্শন করেছিলেন যে রূপে, শরীরে হাত পা ঠিক নেই শুধু চোখগুলি বড় বড় দেখেছিলেন, ওই রূপটাই জগন্নাথের রূপ। নারদ মুনিকে তিনি তখন ওখানে আর দ্বিতীয়বার দেখিয়েছিলেন না, বলেছিলেন কলি যুগে তিনি জগন্নাথপুরীতে এই রূপে আবির্ভূত হবেন তখন তুমি দেখবে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এখন আপনার একটু জল ডল খেয়ে নেন। হ্যাঁ জল পেপাসা পেয়েছে যাদের জল পান করুন, এরপরে আমরা অন্য একটি লীলায় প্রবেশ করে আজকের সেশন আমরা শেষ করবো, ঠিক আছে? কিছু ভক্তরা ভলেন্টিয়ার ভক্ত জল দিতে পারেন। ফ ফটাফট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই পাচ্ছেন জল? এবার আমি আরেকটা ঘটনা বলবো, তার মাধ্যমে আমরা সমন্বয় সাধন করব। এই ঘটনাগুলির আমরা মিলাবো কি করে কি হলো শেষে। হ্যাঁ, কেমন লাগছে? তাহলে এখন ছেড়ে দেব? শুরু করবো না? একটু জল পাচ্ছে সবাই? অনেক জগন্নাথের কথা আছে, আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন। আমরা আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি লেকচার দিচ্ছি। এই ঘটনাগুলো আপনারা অনেকে কম বেশি জানেন। আমরা বিকাল থেকে আর কালকে থেকে সব নতুন ঘটনা বলবো। হরে কৃষ্ণ। রেডি? জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি, শীল প্রভুপাদ কি। এইটা হচ্ছে সত্যযুগের ঘটনা, এই বর্তমান সত্যযুগ। কলি, কলির আগে দ্বাপর ত্রেতা যে সত্য ছিল সেটি ঘটনা। সত্যযুগে অবন্তীপুরে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং ভগবানের একজন মহান ভক্ত ছিলেন। সত্যযুগে আপনারা জানেন ধর্মের নিয়ম ছিল ধ্যান করা। ধর্ম করা মানে কাউকে ধ্যান করতে হতো। ওই সময় বিগ্রহ ছিল না, ভগবানের কোথাও বিগ্রহ ছিল না। কিন্তু ইন্দ্রদম্ম মহারাজের ইচ্ছা হলো, ভগবানকে দেখলাম না, বুঝলাম না কিরকম চেহারা, এতে মন ঠিক ভরছে না। উনি ভগবানের মহান ভক্ত হিসাবে ওনার ইচ্ছে হলো যে ভগবানের যদি দর্শন লাভ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। একদিন কি হলো, তিনি সারা পৃথিবীর সমস্ত সাধু মহাপুরুষদেরকে নিমন্ত্রণ করলেন ওনার রাজদরবারে। কেন? আমি সাধু সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। তো সেখানে সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু মহাপুরুষগণ এসেছেন। আসার পরে তিনি ওখানে বলেছেন, একটা ঘটনা আপনাদের সকলকে আমি একটা রিকোয়েস্ট করি। কথা বলবেন না, কথা বলবেন না, তাহলে আমারও ডিস্টার্ব হয়, আপনারাও বুঝতে পারবেন না। ওই ফ্যানটা চলছে না মনে হয়, না আপনার পিছনে যে ফ্যানটা চলছে তো চলছে? ওকে, তাহলে ঠিক আছে। আমি কি বলছি, তো সেখানে অনেক সাধু মহাপুরুষ এসেছেন, সাধু সন্ন্যাসী এসেছেন। ইন্দ্রদম্ম মহারাজ সকলকে ভালো করে প্রসাদ খাইয়েছেন, তারপরে সভা শুরু হয়েছে। সভায় ইন্দ্রদম্ম মহারাজ ওনার একটা অভিলাষ ব্যক্ত করেছেন যে আপনারা তো সাধু মহাপুরুষ, পৃথিবী বা ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ঘোরেন, আমি ভগবানকে দর্শন করতে চাই, আপনারা কি আপনাদের জানা মতে এরকম কোথাও আছে ভগবানের বিগ্রহ যেখানে গিয়ে আমি ভগবানকে দর্শন করতে পারি? তো সেই অ্যাসেম্বলি মানে সভা, সেই সভায় জটিল নামে একজন ব্রাহ্মণ ছিল। কি নাম? কি যে বাবা, জটিল! যদিও নামটা জটিল ছিল, আসলে সে প্রকৃতিতে খুব সরল ছিল। নামটা জটিল, ব্যক্তি খুব সরল। তিনি হাত উঠেছেন, মহারাজ আমার সারা পৃথিবীর এমন কোন তীর্থ নেই যে আমি সেখানে যাই, আমার কাজই হচ্ছে তীর্থ ভ্রমণ করা। তো তীর্থ ভ্রমণ করতে 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 এক সময় আমি উৎকল দেশে গিয়েছিলাম। উৎকল কার নাম? বর্তমান উড়িষ্যার নাম হচ্ছে, আগে উৎকল ছিল। সেই উৎকলের একটা বিশেষ জায়গায় একটা নীল পাহাড় আছে, কি নাম? ব্লু মাউন্টেন। তার উপরে, তার পাশে একটা নিচু জাতি আছে, তাদেরকে বলে সবর জাত। কি নাম? সবর জাত। সেই সবর জাতের যারা রাজা, যে রাজা তার নাম হচ্ছে বিশ্বাবসু। কি নাম? তিনি ওই নীল পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দিরে ভগবান নীল মাধব নামে একজন বিগ্রহের সেবা করেন। আমি যেহেতু তীর্থ পর্যটন করি, সেই জন্য ঘুরতে ঘুরতে সৌভাগ্যবশত তাদের ওখানে গিয়ে আমি এটা সন্ধান পেয়েছি। এবং সেই ভগবান এত মহান, আমি তার দর্শন পাইনি, আমাকে নিয়ে যাননি, কারণ সেটি খুব রেস্ট্রিক্টেড এরিয়াতে। সেই রাজা, সেখানকার সবর রাজা কাউকে সেখানে নিয়ে যান না, কারণ তার একটা ভয় আছে যে তিনি মনে করেন ভগবান আমার, আমি সেবা করব। আবার যদি কোনো এখানে ধনী মহাত্মা, রাজা, সাধু মহাপুরুষের সন্ধান পায়, আমি গরিব জাতি বলে আমার থেকে ছিনিয়ে ভগবানকে নিয়ে যাবে, তা আমার খুব কষ্ট হবে, আমি ভগবানকে ছাড়া বাঁচতে পারবো না। সেই জন্য উনি ওখানে কাউকে নিয়ে যান না। তো আমি ওটা শুনেছি যে ওখানে আছে, কিন্তু আমাকে নিয়ে যাননি। আমি আপনাকে এতটুকুনি বলতে পারি। কে বলছে? কাকে বলেছেন? কোন রাজা? ইন্দ্রদম রাজা। ইন্দ্রদম রাজা এইটুকুন শুনে আশ্বস্ত হলেন, তাহলে ভগবান আছেন উৎকলে, কি করা যায়। তো ওনার যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে নিয়ে উনি একটা মিটিং করলেন। সেই অ্যাডভাইজারের ভিতর যিনি প্রধান, তার একজন আত্মীয় ছিল, তার নাম হচ্ছে বিদ্যাপতি। কি নাম? মহারাজকে বললেন, মহারাজ আমি তো এখানে পূজা পার্বণে ব্যস্ত থাকি, এই বিদ্যাপতি একটা বুদ্ধিমান ছেলে, আপনি যদি আদেশ করেন তাহলে একে আমি উৎকলে পাঠাতে পারি। মহারাজ আসলে ওই জটিলের কাছে ঘটনাটা শুনে তখনই উনি নিজে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বললেন, মহারাজ আপনি কেন যাবেন, যেটা একজ্যাক্টলি কোথায় আছে আপনি নিজেও জানেন না। তো প্রথম আমি বিদ্যাপতিকে পাঠাচ্ছি, ও গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আসুক, লোকেশন দেখে আসুক, তারপরে আপনাকে এসে ও নিয়ে যাবে। তখন মহারাজ বলবেন, হ্যাঁ কথাটা ঠিকই, ঠিক আছে। বিদ্যাপতিকে তখন পাঠানো হলো। তখন বিদ্যাপতি সেই উৎকল দেশে গিয়ে পাহাড় পর্বত জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন, কোথাও কোনো সন্ধান পাচ্ছেন না। তারপরে একটা জঙ্গলে তিনি রেস্ট করছেন, রেস্ট করে দেখেন যে পাশে রাতের বেলা জঙ্গলের ভিতরে কিছু লোক ফিস ফিস করে কথা বলছে। তো তাদের কাছে উনি গিয়েছেন, এ একদম রাজ পোশাক পরা। কি নাম? বিদ্যাপতি। রাজ পোশাক পরা, আর তারা হচ্ছে ওই সবর জাত, তারা ওই ভগবানের কথা আলোচনা করছে ফিস ফিস করে। আর বিশেষ করে বিশ্বাবসু যিনি সবর রাজ, তার সবাই প্রশংসা করছে, এ খুব ভাগ্যবান, এর হাতে ভগবান খান, ইত্যাদি ইত্যাদি এরকম করে। তারপরে কি করেছেন, এ তো একদম রাজ পোশাক পরিহিত অবস্থায় আছেন, তো ওরা খুব একেও সম্মান করছে, আসুন আসুন, একটা বাড়ি দিয়েছেন, থাকো এখানে। ওই বাড়িটা ছিল বিশ্বাবসুর বাড়ি, রাজবাড়ি, সবর রাজের বাড়ি। আর ওইখানে গিয়ে দেখছেন সে সবর রাজ ওখানে নেই, রাত ভরে থাকেন না, রাত সকাল 8টা 9টার সময় আসেন, এসে থাকেন, আবার 5টার দিকে চলে যান। ওই পাহাড়ের উপর গিয়ে সারা রাত ভগবানের সেবা পূজা করেন, তারপরে দিনের বেলা ফিরে আসেন। আর ওই বিশ্বাবসু যিনি সবর রাজ, ওনার একটা মেয়ে ছিল, তার নাম ললিতা। কি নাম? 16-17 বছর মেয়ে। আর এই যে ছেলেটা, এর 19-20 বছরের। তো ওখানে প্রতিদিন থেকে 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 একটু ওই ললিতার সঙ্গে সাক্ষতা হয়ে গেছে, সাক্ষতা মানে মিত্রতা এরকম হয়ে গেছে, মানে একটু সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে মানে তখন এর প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, কার প্রতি? বিদ্যাপতির প্রতি। তখন বিদ্যাপতি একদিন বলছেন, জানো আমি এখানে কেন এসেছি? এখানে আমি ভগবানের সন্ধান করতে এসেছি। আচ্ছা তুমি বলতে পারো তোমার বাবা কোথায় যায় প্রতিদিন প্রতি রাতে? বলছে, দেখো আমাকে অন্য কিছু জিজ্ঞেস করো আমি বলবো, কিন্তু এই কথাটা আমি বলবো না। এখন এর মানে কৌতূহল আরও বেড়ে গেছে, না না তোমাকে এটা বলতে হবে। সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, তখন একে বিশ্বাস করাও শুরু করেছে। তখন বলছে, কাউকে বলবে না, মাতাজিদের যদি গোপন কথা শুনতে চান আপনারা তাহলে একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করবেন, আর একটু পানের খিলি না একটু মিষ্টি মনটা খাওয়াবেন, তখন দেখবেন বলে দিচ্ছে। কাউকে বলবে না কিন্তু, উনি কিন্তু আরো দশ জনকে বলে দিয়েছেন অলরেডি, ওই যারা একটু একটু ইয়া টিয়া করেছেন সবাইকে একই কথা বলে, কাউকে বলবে না। তখন ওই মাতাজিকে একটু ভালো করে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলেছেন যে তোমাকে এইরকম ওই চাঁদের দেশে নিয়ে যাব, তারপরে তোমাকে হ্যাঁ এইটা করব। তখন বলছেন ঠিক আছে, কাউকে বলবে না কিন্তু, আমার বাবা ওই নীল পাহাড়ের উপর যায়, ওইখানে ভগবান আছেন নীল মাধব, উনি জানেন আমরা কেউ জানি না, ওইখানে তার পূজা করতে যান। তখন বিদ্যাপতি বলছে, এই তো আমি রহস্য পেয়ে গেছি, তুমি একটু বলো না তোমার বাবাকে আমাকে নিয়ে যেতে। বল না 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 ওটা আমি বলতেই পারবো না, কেন উনি কাউকে নিয়ে যান না, এখানে না আমাদের এই কলোনিতেও কেউ জানে না, শুধু উনি জানে। তারপর না না আমাকে একটু রিকোয়েস্ট, খুব রিকোয়েস্ট করেছেন, শেষে কোনো মতে ওর বাবাকে রিকোয়েস্ট করেছেন আর মেয়ে রিকোয়েস্টে উনি রাজি হয়েছে, কিন্তু শর্ত কি? শর্ত, তোমাকে নিয়ে যাব কপালের ভিতর না চোখের ভিতর কালো কাপড় বেঁধে, কোথা দিয়ে নেব কোন পথে কোন জঙ্গলে যাতে তুমি দেখতে না পারো, সেই জন্য কালো কাপড় বেঁধে নিয়ে যাব, রাজি? তো বিদ্যাপতি খুব বুদ্ধিমান বলছে, হ্যাঁ রাজি। তো ও করেছে কি, 2-3 kilo সরষে মাস্টার সিড, কি বলে সরিষা, এইখানে পট্টির ভিতর রেখে দিয়েছে, আর রাতের বেলা নিয়ে যাবে চোখের ভিতর কালো কাপড় যদি দেখতে না পারে। বলছে হ্যাঁ ঠিক আছে চলো। তো ওই হাত ধরে বিশ্বাবসু সামনে আর পিছনে এরকম যাচ্ছে, আর এ করছে হাত দিয়ে কিছু কিছু সরিষা বের করে এরকম করে দিচ্ছে, যে এখন যদি আমি বপন করে যাই পরবর্তীতে সরষাগুলি গজাবে, আর আমি মহারাজকে যখন নিয়ে আসবো ওই সরিষা দেখে দেখেই চলে যাবো। এ হলো ওনার প্ল্যান, বিশ্বাবসু তো চাস না, তাই উনি করেছেন, ওইখানে পাহাড়ের উপর নিয়ে চোখ খুলে দিয়েছেন, বলেছেন এই দেখো ভগবান। তখন এই বিদ্যাপতি নীল মাধব ভগবান কৃষ্ণকে দর্শন করেছিলেন, নারায়ণকে। আরো উনি অনেক কিছু দেখিয়েছিলেন, যে এখানে একটা পুকুর আছে, এই পুকুরটার নাম রোহিণী কুণ্ড, এই পুকুরের জলে স্পর্শ করা মাত্রেই কারো চতুর্ভুজ রূপ লাভ হয় এবং সে বৈকুণ্ঠে চলে যায়, এইখানে দেখো একটা বট বৃক্ষ আছে, একে কল্প বৃক্ষ বলা হয়, এই বট বৃক্ষের উপর একটা কাক থাকে, সেই কাক সে অনেক পুরানো কাক, কাক ভূষণটির নাম শোনেন রামায়ণে, এই সব কিছু কালের সাক্ষী, ইত্যাদি সব কিছু দর্শন করিয়েছিলেন। তারপরে আবার চোখ বেঁধে দিয়েছে, তারপর রাতের বেলা আবার নিয়ে এসছে। এখন ঘরে আসার, ঘরে আনার পরে এত সব রাজভোগ ওনাকে দিয়েছে খেতে, বিশ্বাবসুকে, সরি বিদ্যাপতিকে। এখন ওই ললিতা সার্ভিস করছে আর বলছে যে তোমরা তো গরিব, সবর রাজ, তোমরা তোমাদের এত রাজভোগ করতে গেলো। বলছে যে ওই যে ভগবানকে তুমি দেখে এসছো, ওইখানে রাতের বেলা দেবতারা আসেন, ইন্দ্র চন্দ্র বরুণ স্বর্গীয়, ওখান থেকে এই রাজভোগ নিয়ে আসেন ভগবানের জন্য, তারা এখানে ভোগ চড়ে চলে যান, তো প্রতিদিন আমার বাবা এইগুলো নিয়ে আসেন এখানে, এই আমাদের পুরো কলোনি সবাইকে খাওয়ায়। তো অবাক হয়ে গেল, কি এখানে ইন্দ্র আসেন দেবতারা আসেন? আসলে জগন্নাথের এই রূপটা হচ্ছে এই জগতের জন্য, উনি দ্য লর্ড এন্ড মাস্টার ফর দিস ম্যাটেরিয়াল নেচার, এই জগতের তিনি মাস্টার, সেজন্য নাম আছে জগন্নাথ। জগন্নাথের মেইন কাজ হচ্ছে এই বিভিন্ন যত ডিপার্টমেন্টগুলি আছে, যত দেব দেবীর পোস্ট পজিশন আছে, তাদের তিনি দিক নির্দেশনা দেন, আর সব দেবদেবীকে বলেন তোমরা প্রতিদিন প্রতি মাসে কি করো না করো, তোমার ডিপার্টমেন্ট কেমন চলছে সেগুলো আমাকে রিপোর্ট করবে। সেই রিপোর্ট করার জন্য দেবদেবীরা আসেন, এখনো জগন্নাথপুরীতে আসেন। সেই জন্য জগন্নাথদেব রাতের বেলা একদম ধুতি ভালো কাপড় চোপড় পরে বসেন, আর দিনের বেলা একটা গামছা পরেন আর একটা গামছা গায়ে দেন। আপনার দিনের বেলা যদি জগন্নাথকে দর্শন করেন দেখবেন এক স্বাভাবিক ড্রেস, কোনো পোশাক আশাক কিচ্ছু নেই। রাতের বেলা উনি এক রাজবেশ পরে থাকেন, কারণ ওই সময় মিটিংয়ে বসেন না সভাপতি হিসাবে, সেই জন্য এই লীলাবিলা জগন্নাথপুরীতে হয়। তো বিদ্যাপতিকে রাজভোগ খাওয়ানোর পরে ললিতা এরকম বলেছেন যে এইখানে দেবতারা এসে ভোগ চড়ান। তা খাওয়া দাওয়া করার পরে বলছেন বিশ্বাভূষীকে বলছেন এখন আমাকে যেতে হবে, আমি চলে যাব। তখন ওখান থেকে বিদায় নিয়ে এসেছেন এই অবন্তপুরে মানে উজ্জয়িনী। ইন্দ্রদম্ব মহারাজ যখন শুনেছেন বিদ্যাপতি ফিরে এসেছেন, তিনি আর সিংহাসনে বসে থাকেননি। সাধারণত সিংহাসনে রাজা বসে থাকেন, সবাই গিয়ে রিপোর্ট করেন, কিন্তু উনি শোনার সাথে সাথে সিংহাসন থেকে নেমে সে বিদ্যাপতিকে রাস্তায় চলে গেছে রিসেপশন করতে, আসো আসো মানে সুসংবাদ শোনা কিছু কি হয়েছে। তো এরকম সুসংবাদ দিলেন, আর সাথে সাথে একটা ডেট দিলেন রাজা যে আমি অমুক তারিখে যাব, তোমরা সবাই রেডি হয়ে যাও। তখন সমস্ত মন্ত্রী মিনিস্টার বুদ্ধিমান যারা উপদেষ্টা মহারানী গুণ্ডিচা দেবী বিদ্যাপতি সবাইকে নিয়ে রাজা সৈন্য সামন্তকে নিয়ে এই জগন্নাথপুরীতে এসে গিয়েছিলেন। তখন জগন্নাথপুরীতে যে রাজা ছিলেন এই রাজাকে খুব আপ্যায়ন করলেন এবং তিনি খুশি হলেন। তখন বিদ্যাপতি কোথায় সেই ভগবান আমাকে নিয়ে চলো, যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন নারদ মুনি ওইখানে আবির্ভূত হয়েছেন, এসে বলছেন মহারাজ আপনার পোড়া কপাল। বলে কি হলো? বলে আপনি যেখানে এসছেন এটা টের পেয়ে ভগবান ওখান থেকে অপরকট হয়ে গেছেন, ভগবান ওখানে নেই। ভগবান এই সংসার থেকে নীলমাধব রূপে অপ্রকট হওয়ার সময় তিনি দৈববাণী করে গেছেন যে এইখানে এই ইন্দ্রদম্ব আসছে, আমি আর এখানে থাকবো না, ও আমার জন্যই আসছেন আমাকে দর্শন করার জন্য, কিন্তু আমি এই রূপে তাকে দর্শন দেব না, সে আমাকে জগন্নাথ রূপে দর্শন করার সব ভাগ্য লাভ করবে। এবং আমি কি করে জগন্নাথ রূপে প্রকটিত হব, আমি সাগরের জলে একটা বৃক্ষ রূপে ভেসে আসব, সেই বৃক্ষ উঠিয়ে আমাকে বিগ্রহ তৈরি করবে, আমি জগন্নাথ রূপে প্রকটিত হব সেই রূপে দর্শন করবে। এই সমাচার কে শুনাল? নারদ মুনি। কাকে? ইন্দ্রদম্ব রাজাকে। তো এই সমাচার শোনানোর সাথে সাথে ইন্দ্রদম্ব রাজা উনি রাজভাব আর ধারণ করতে পারলেন না, মানে এটা শিশুর মতো কান্না শুরু করলেন যে আমি এত দুর্ভাগ্যশালী, আমি এত দূর থেকে এলাম, এত বছর ধরে আমি প্রতীক্ষা করছি ভগবানের সন্ধানের জন্য, অথচ আমি এখানে এলাম আর ভগবান অপরকট হয়ে গেলে আমি দর্শন পেলাম না, আমার থেকে দুর্ভাগ্য আর কার হতে পারে। আর বিদ্যাপতিকে ধরে উনি খুব উনি আরো বেশি বেশি কাঁদছেন, তুমি কত ভাগ্যশালী, তুমি এসে ভগবানের দর্শন পেলে কিন্তু আমি তার দর্শন পেলাম না, হায় রে পোড়া কপাল। এরকম যখন কান্নাকাটি করছেন তখন কিছু লোক এসে ওই সাগর পার থেকে এসে বলছে মহারাজ ওই সাগরের ভিতরে এত বিশাল একটা গাছ ভেসে আসছে, আপনি তাড়াতাড়ি ওখানে আসুন। তখন নারদ মুনি সহ ওই কি ইন্দ্রদম্ব মহারাজ ওখানে গেলেন, গিয়ে দেখেছেন ওই দৈববাণীর সাথে পুরো মিল আছে, ওই গাছটা ঠিক চেনা যাচ্ছে না কি গাছ, কিন্তু গায়ের রং লাল, গায়ের রং কি গাছের রং লাল, এবং গাছের উপর শঙ্খচক্র গদাপদ্মের চিহ্ন দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তখন মহারাজ হাতি ঘোড়া সবাইকে নিয়ে ওই গাছটাকে উঠালেন, উঠায়ে এক জায়গায় নিয়ে রাখলেন। তখন নারদ মুনি বলছেন যে তুমি ভগবানের বিগ্রহ স্থাপন করার আগে এখানে তুমি নৃসিংহদেবকে স্থাপনা করে তার কাছে প্রার্থনা করো যে তোমার এই কাজে যেন কোনো বাধা বিঘ্ন না আসে, তখন ইন্দ্রদম রাজা একটা জায়গায় নৃসিংহ মন্দির স্থাপন করে নৃসিংহদেবের কৃপা প্রার্থনা করেছিলেন। নৃসিংহদেবের কৃপা, আপনারা জগন্নাথপুরীতে গিয়েছেন, ইন্দ্রদম সরোবরের পাশে একটা নৃসিংহ মন্দির আছে, কে কে দর্শন করেছেন? ওইটা ইন্দ্রদম মহারাজ নিজে স্থাপন, মানে গন্ডিচা মন্দিরের একটু সামনে, গেট দিয়ে বেরিয়ে ডান দিকে গেলেই মন্দির, এখনো আছে, খুব জাগ্রত নৃসিংহদেব। ওইটা হচ্ছেন ওই মহারাজ নিজে স্থাপনা করেছিলেন, যাতে করে এই জগন্নাথ মন্দির বানাতে এবং জগন্নাথের বিগ্রহ স্থাপন করতে কোনো বাধা বিঘ্ন না আসে। সেটা যখন করলেন, আচ্ছা গাছটা তো ওখানে নিয়ে রাখলেন, তখন নারদ মুনি এটাও বললেন যে এই গাছ দিয়ে সাধারণ কেউ বিগ্রহ স্থাপন করতে পারবে না। যদিও মহারাজ অনেক মিস্ত্রিকে আহ্বান করলেন, কিন্তু কেউ রাজি হয়নি, কেউ পারবে না। তারপরে একটা বুড়া লোক এসছেন, স্বয়ং ভগবানের প্রকাশ, সেখানে উনি এসে বলছে যে মহারাজ আমাকে যদি বলেন, মাথা কাঁপছে এরকম করছে, তা আমি একটু ট্রাই করতে পারি। তখন মহারাজ কেউ যে রাজি হচ্ছে না, কমসে কম ইনি তো রাজি তো হয়েছেন, বলছে ঠিক আছে আপনি করুন। বলছে যে আমাকে একটা আলাদা ঘর বানিয়ে দিতে হবে, কতগুলি শর্ত বলছি শুনুন। ওই ঘরের ভিতর বসে আমি বানাবো, চারিদিকে জাল দরজা জানলা সব বন্ধ থাকবে, আর তোমরা বাইরে খুব ঢাক ঢোল বাজিয়ে কীর্তন করতে থাকবে, খুব আওয়াজ হতে হবে। আমি ভিতরে ওটা বানাবো, কিন্তু 15 দিনের ভিতর যেন ওটা না খোলা হয়, সাবধান, তুমি যদি রাজি হও তাহলে আমি বানাবো। তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ভালো করে একটা ঘর বানিয়ে দিয়েছেন। ওই ঘরটা কোথায় জানেন? ইন্দ্রদম মহারাজ উজ্জয়িন থেকে গিয়ে, উনি রাজা তো, ওনার তো থাকার একটা ব্যবস্থা থাকা দরকার, যেখানে প্রথম বাড়ি বানিয়েছিলেন সেই বাড়িটা আজও গুন্ডিচা মন্দির নামে পরিচিত। ওই গুন্ডিচা মন্দিরের ভিতরেই একটা জায়গায় জগন্নাথের এই বিগ্রহ বানানোর জন্য সেই মিস্ত্রিকে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন। সেই ঘরের ভিতর বসে মিস্ত্রি জগন্নাথের বিগ্রহ বানাচ্ছিলেন। আচ্ছা উনি বলেছিলেন যে তোমরা বাইরে কেন কীর্তন করবে জানো? কেন আমি যে আওয়াজ করব, এই আওয়াজ যেন কেউ না শোনে, যে শুনবে সে মরবে। সেজন্য এমন তুমুল আওয়াজ বাইরে করো যাতে এই আওয়াজ শোনাই না যায়, এটা উনি বলেছিলেন। তো তাই করেছিলেন। এখন করার পরে মহারাজ তো নিশ্চিন্ত আছে, ভগবান কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মাতাজি, আপনাদের আমি দোষ দিচ্ছি না, ওই মাতাজি কি নাম? গুন্ডিচা দেবী। বললেন আরে বুড়া মানুষ কি বলছে না কি বলছে, আওয়াজ টাওয়াজ কিছু বোঝাই যাচ্ছে না, এরকম হয় নাকি, দেখো তো কি হলো। সে বারবার বলার পরে মহারাজ সেই গান বাজনা বাইরে বন্ধ করে ধাক্কা মেরে দরজা দিয়েছে ভেঙে। দেখেছে সেই মিস্ত্রি আর ওখানে নেই, বিগ্রহ আদা বানানো হয়েছে, চোখটাও ঠিক মতো বানানো হয়নি, হাতগুলো বানানো হয়নি, পা গুলো বানানো হয়নি, জাস্ট ওইভাবে বানিয়েছে। ওই বৃক্ষটাকে 4 ভাগে রূপান্তর করে জগন্নাথ বলদেব সুভদ্রা আর সুদর্শন চক্র ওই ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে। এটা ভগবানের লীলা বিলাস, কেন ইনকমপ্লিট, পূর্ণতা কেন হলো না, এবার আপনারা ম্যাচ করুন। আচ্ছা ওই যে কাঠটা সাগরের জলে ভেসে এলো, ওই কাঠটা কি করতে এলো? ওই দ্বারকাধীশ কৃষ্ণকে সমুদ্রের ভিতরে ফেলেছিল, উনি স্বয়ং ওখানে বৃক্ষরূপে এসেছেন, বৃক্ষরূপে এসে উনি বিগ্রহ ধারণ করেছেন জগন্নাথ। এই জন্য জগন্নাথকে দ্বারকাধীশ কৃষ্ণের সমান বিচার করা হয়। জগন্নাথকে কৃষ্ণ, কোন কৃষ্ণ? দ্বারকাধীশ কৃষ্ণ। উনি যেমন ওখানে ঐদার্য লীলা দেখিয়েছেন দ্বারকাপুরীতে, ইনিও সেখানে ঐদার্য লীলা দেখিয়েছেন। কৃষ্ণ বৃন্দাবনের রাখাল রাজা, রাখালের মতো থাকছে, আর ওখানে রাজার মতো থেকেছেন, হাজার চাকর বাকর তার ই করেছেন। ঠিক সেই জন্য জগন্নাথপুরীতে আমরা দেখি জগন্নাথের চাকরের কোনো অভাব নাই, সেবকেরা ঐদার্য ভাব। কৃষ্ণ একদম সোনা চাঁদনির প্লেটে খেতেন দ্বারকাপুরীতে, এখানেও তাই উনি খান, ওই একই ভাব। তো এইটাকে ম্যাচ করেছেন, এবার ম্যাচটা বুঝতে পারলেন কি বলেছিলাম, ওটার সঙ্গে ওই লিঙ্ক করুন। এবার ওই যে কৃষ্ণ ভাসতে ভাসতে এসেছিলেন, এদিকে এসে বৃক্ষ রূপে পরিগ্রহ হয়েছেন এবং ওই বৃক্ষ থেকে আবার জগন্নাথের বিগ্রহ প্রকটিত হয়েছে। কথাটা বোঝা গেল? আবার জগন্নাথের বিগ্রহ কেন অপূর্ণ থাকলো? কেন হাত নেই, পা নেই, চোখগুলি বড় বড়, এগুলো কি? ওই রোহিণী মাতার ঘটনার সঙ্গে এটা লিঙ্ক করুন। ওইখানে যে হাত পা প্রেমে বিগলিত হয়ে যাওয়ার ফলে যা হয়েছিল সেই রূপটাই, এগুলো সব ভগবানের মানে ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, মহারানীর ভিতরে উদ্বুদ্ধ করেছেন, গেট ভাঙতে বলো রাজাকে ভেঙে দিয়েছেন, যাতে করে অপূর্ণ আমাকে, আমি যেমন ছিলাম সেরকম। কথা বুঝতে পেরেছেন? এবার লিঙ্ক পেলেন? তো এইভাবে যখন হলো তখন কি হলো, এখন মন্দির স্থাপন করতে হবে, বিগ্রহ তো হয়ে গেল। তখন মহারাজ ওখানে একটা বড় মন্দির, যেখানে জগন্নাথ মন্দির এখন আছে ওইখানেই মন্দির স্থাপন করলেন। মন্দির হয়ে গেল, বিগ্রহ হয়ে গেল, কিন্তু এটার ওপেনিং কে করবে? এই মন্দির বিগ্রহকে স্থাপনা কে করবে? নারদমুনি তখন বললেন, দেখো এই বিগ্রহ আমি তুমি কেউ পারবো না, পৃথিবীতে এমন কেউ নেই এই জগন্নাথকে স্থাপন করবে, এর জন্য একমাত্র যিনি যোগ্য ব্যক্তি তিনি হচ্ছেন ব্রহ্মা। তিনি কে? ব্রহ্মা। এই জগন্নাথ ইন্দ্রদম্ব মহারাজ এমনই প্রতাপী এবং ধর্মপ্রাণ ছিলেন, তার ধর্মশক্তির বলে তিনি ওই স্বশরীরে তিনি ব্রহ্মাণ্ডের যে কোনো প্ল্যানেটে যেতে পারতেন, আর নারদ মুনি তো সেই যোগ্যতা আছেই। তখন বলছেন আমি আর তুমি এই দুজন চলো ওইখানে, চলো আমরা যাই সেখানে। তখন উনি ব্রহ্মাজিকে নিমন্ত্রণ করতে সেখানে গিয়েছিলেন, গিয়ে দেখেন ব্রহ্মাজি খুব মজায় আছেন, মঞ্চে বসে আছেন যেমন আমি বসে আছি বালিশ টালিশ নিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমার সামনে আপনারা বসে আছেন আর ওনার সামনে সবাই নাচ গান করছিল। মহারাজ মানুষ তো, একটু রিক্রিয়েশন করারও দরকার আছে। দাদু তাতে কি হয়েছে? এরা বসে আছেন ব্রহ্মাজি আর সবাই নাচছে গাচ্ছে হুর হুর করে, আর ওই সময় গিয়ে ইন্দ্রদম্ব মহারাজ উপস্থিত হয়েছেন। তো ভাবছেন যে ঠিক আছে দাদু নাচ গান করছে, এখন গিয়ে আমি দেখা করবো না, ডিস্টার্ব হয়ে যাবে, বরং ওয়েট করি। কথা বোঝা যাচ্ছে? কারণ ব্রহ্মাজি নাচ গান দেখছেন আর শুনছেন, জানি না কিছু পাচ্ছেন কি না। আর ওদিকে তো ওরা ওয়েট করছেন, করার পরে ওই নাচ গান যখন শেষ হয়েছে তখন ইন্দ্রদম্ব মহারাজ গিয়ে প্রণাম করে বলছেন, এই ঘটনা আপনি কৃপা করে যদি আপনি আমার নিমন্ত্রণ স্বীকার করেন আমরা কৃতজ্ঞতার্থ হব, আপনি চলুন পৃথিবীতে জগন্নাথকে স্থাপন করতে হবে। তখন ব্রহ্মাজি বলছেন, মহারাজ কোথায় তোমার জগন্নাথ আর কোথায় তোমার মন্দির? তুমি এখানে, এটা ব্রহ্মলোক, এটা পৃথিবী না। ও যে নাচ গান দেখছি বলে ওয়েট করছো না, এর ভিতর যে কয় যুগ কেটে গেছে পৃথিবীতে তা ঠিক নেই, গিয়ে দেখো যে বিগ্রহ আছে কি না আর মন্দির আছে কি না। প্রথম তুমি যাও গিয়ে ওগুলো সামাল দাও, পরে আমি এখান থেকে এসে যাব, তোমার টেনশন করতে হবে না, খবর দিতে হবে না, আমি খবর এমনি বুঝে যাব। তুমি গিয়া মন্দির ও অন্য অন্যের দখলে চলে গেছে, আর সে জগন্নাথ কোথায় তারও ঠিক নেই, এখানে অন্য কিছু স্থাপন করেছে, ওগুলো তুমি সামাল দাও, কন্ট্রোলে আনো, তারপরে আমি এখানে যাব। তখন ইন্দ্রদম্ব মহারাজ এসে দেখছেন, আরে ভাই সত্যি সত্যি সব চেঞ্জ, তার বংশের লোক যাদেরকে নিয়ে এটি এসেছিল কেউ নেই, সব কোথায় কি চলে গেছে তার ঠিক নেই। তারপর দেখছে ওইখানে অন্য উড়িষ্যার এক রাজা মাধব বিগ্রহকে স্থাপন করে পূজা পাঠ করছে, আর মহারাজ গিয়ে বলছেন এই মন্দির আমার, ও বলছে আমার মন্দির, আমার মন্দির এখানে, এই নিয়ে তার কাতর্কি শুরু হয়ে গেছে। তখন ওইখানে যে বট বৃক্ষটা আছে দেখেছেন, সেই বট বৃক্ষের উপরে একটা কাক বসে থাকতো, সেই কাক বলছে তর্ক করার কোনো দরকার নাই, আমি সাক্ষী, আমি সব জানি, এই মন্দির ইন্দ্রদম্ব মহারাজের। তাহলে যখন সাক্ষী দিয়েছে তখন ওই রাজা হার মেনেছে। তখন ইন্দ্রদম্ব মহারাজ যেহেতু ওই মাধব বিগ্রহকে স্থাপন করেছে, তিনি তো ভগবান, তো ওনার জন্য আলাদা একটা মন্দির স্থাপন করে ওখানে ট্রান্সফার করে দিয়েছিলেন। এরকম যখন হয়ে গেল আর এদিকে জগন্নাথের বিগ্রহ ছিল ওখানে, তখন ওই সময় ব্রহ্মাজি এসে উপস্থিত হলেন। ব্রহ্মাজি এসে, নারদমুনি ছিলেন, ব্রহ্মা ছিলেন, আরও অন্যান্য দেবদেবীদের উপস্থিতিতে জগন্নাথকে এই যে দেখেন না, ও স্বয়ং ব্রহ্মাজি এসে অভিষিক্ত করেছেন, অভিষেক করেছিলেন। তারপরে ব্রহ্মাজি ওখান থেকে একটু দূরে গিয়ে, জগন্নাথপুরী থেকে 15 কিলোমিটার দূরে গিয়ে যে জায়গাটা এখন আলাল নাথ নামে পরিচিত, আলোয়ার নাথ, আলাল নাথ, ওই জায়গাটায় ব্রহ্মাজি কিছুদিন থেকে ভগবানের ধ্যান করেছিলেন, তপস্যা করেছিলেন, স্তব স্তুতি করেছিলেন। যেহেতু ওইটাকে ব্রহ্মার ভজনস্থল বলা হয়, সেই জন্য ওই ব্রহ্মার নাম অনুসারে ওই জায়গার আরেকটা নাম আছে, তার নাম আছে ব্রহ্মগিরি। কি নাম? এখনো ওই জায়গাটার নাম ব্রহ্মগিরি নামে পরিচিত, যে ব্রহ্মাজি ওখানে তপস্যা করেছিলেন, সেই জায়গাটা সেখানে এখনো আছে। তো এই হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রহ্মার মাধ্যমে জগন্নাথকে স্থাপন করেছিলেন, এবং তখন জগন্নাথের সাথে ওনার এমনই প্রীতিপূর্ণ সম্পর্ক হয়ে গেল যে উনি জগন্নাথকে কিছু কিছু শর্ত দিয়েছিলেন। তার ভিতর আমি দুই একটা বলছি। উনি এরকম বলেছিলেন, মহারাজ হে প্রভু, আমি তোমাকে যতবার ভোগ চড়াব ততবার তোমাকে খেতে হবে। জগন্নাথ বলতে ঠিক আছে, তা আমারও শর্ত আছে। সেটা কি? আমাকে একবার খাওয়ানোর পর হাত ধুয়ে দেবে, ওই হাতের জল শুকানোর আগে তোমাকে ভোগ চড়াতে হবে। বলছে ঠিক আছে, তাই হবে। তো সেই জন্য জগন্নাথপুরীতে বারবার ভোগ চড়ানো হয় ভগবানকে, বলা হয় দিনে 60 বার। কতবার? একদিনে 8 প্রহর, 8 প্রহরে মানে 24 ঘন্টা, 24 ঘন্টা জগন্নাথ 60 বার খান। কতবার? 60 বার খান। ওনার রান্না করেন স্বয়ং লক্ষ্মী দেবী। কে? ওনার চুলার সংখ্যা, চুলা চুলা চুল্লি ওভেন, ওটার সংখ্যা হচ্ছে 752। কত? 752 খানা চুলা আছে। তারপরে এক একটা চুলায় এক একটা হাড়ি না, এক একটা চুলায় 5-5 খানা হাড়ি। ওইখানে এই কারবার চলছে। তো জগন্নাথ দেব ওখানে পূজিত হচ্ছেন এইভাবে, তার ভগ্নী সুভদ্রা এবং ভ্রাতা বলদেবের সাথে, আর তারপরে সুদর্শন চক্র ওখানে আছেন। তো এখন ওইখানে বসে বসে উনি যে লীলা বিলাস করছেন সেটা আমরা বিকেলের সেশন থেকে শুরু করব। তাই এই পর্যন্ত আমরা জগন্নাথকে কেবল স্থাপন লীলা পর্যন্ত শ্রবণ করলাম, এবং জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, তার ভিতর কোনো অন্তর নেই, সেটা আমরা তাত্ত্বিকভাবে বুঝতে সক্ষম হলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত শ্রবণ, এখন আমরা কীর্তন করব। তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা মানে আমাদের মন গড়া কিছু বলার দরকার নাই। উনি এখানে পূজিত মানে ভাই আর বোনকে সাথে নিয়ে এলেন, এই জন্য যেহেতু ওই বৃন্দাবন লীলার শ্রবণে এই তিনজনের দশা ওই হয়েছিল, উনি তো ওখানে উপস্থিত ছিলেন না, তিনজনে এই বিগলিত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, এই একটা কারণ। দ্বিতীয়ত এটা হলো ফ্যামিলির সম্পর্ক, মানে একই পরিবারে ভাই বোন। আর দ্বারকায় যখন কৃষ্ণ আর বলরাম ছিলেন, তখন সুভদ্রা ও ছিলেন ওদের দুজনেরই নয়নমণি। কিরকম? ওকে ওকে ছেড়ে খেতেন না, মানে ভাবতেই পারতেন না কিছু। সেজন্য কৃষ্ণ যেখানে যেতেন ওই দুইজনকে নিয়েই যেতেন, সবসময় সাথেই থাকতেন। তো কৃষ্ণ দ্বারকা ছেড়ে এখানে যখন এসেছেন দুজনকে সাথে নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, আর ইয়ে হচ্ছে অর্জুন হচ্ছেন ভক্ত তত্ত্ব, এটা হলো ভগবান, আর অর্জুন হচ্ছেন ভক্ত, আর সুভদ্রা হচ্ছে শক্তি তত্ত্ব। আপনারা যোগমায়ের কথা শোনেননি? এই সুভদ্রা হচ্ছে যোগমায়ের বিগ্রহ, পূর্ণমাসীর বিগ্রহ। তো ভগবান হচ্ছেন শক্তিমান, সুভদ্রা হচ্ছে শক্তি। জগতে লীলা বিলাস করেছেন বনের মতো, কিন্তু আসলে উনি শক্তি তত্ত্ব। যেমন আপনার শরীরে যে শক্তি আছে না, চিন্তা শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আপনি যদি হাওড়া যান তো বাড়িতে আপনার দর্শন শক্তি, শ্রবণ শক্তি রেখে যাবেন না সাথে চলে যাবে অটোমেটিক্যালি? ঠিক সেরকম ভগবান যেখানে যান তার শক্তিও তার সাথে সাথে যান। কথা বুঝতে পারছেন? যেমন বৃন্দাবনেতে লাদিনী শক্তিকে নিয়ে এসছেন, দ্বারকায় তিনি শক্তিকে নিয়ে এসছেন, শক্তি যেমন যেমন রুক্মিণী, ভূশক্তি, নীলা শক্তি এগুলো থাকে লক্ষ্মী দেবীগণ। ঠিক তিনি যখন জগন্নাথপুরীতে এলেন তখন তার যোগমায়ের শক্তিকে নিয়ে এলেন, মানে সুভদ্রা দেবী। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাকে থেকে অনেকে, অনেক ভক্তরা যা জানেন না, অনেকে আমাকে জিজ্ঞেস করে, প্রভু ঠিক আছে দুই ভাই একসঙ্গে চলেন, তো অল্টারে দুই ভাই থাকতে পারত, আবার ওই বোনকে কেন রেখেছেন, সুভদ্রাকে কেন রেখেছেন, হ্যাঁ সুভদ্রাকে কেন রেখেছেন? তাহলে এটার জবাব আপনারা পেলেন, সুভদ্রা হচ্ছেন ভগবানের শক্তি। কি শক্তি? শক্তি শক্তিমান থেকে কখনো আলাদা থাকতে পারেন না, যদিও তিনি লীলা পুষ্টির জন্য বোন রূপে পরিচয় দিয়েছেন, আমার বোন। ওর তো আমরা বৃন্দাবন লীলায় দেখি যে যশোদার ঘরে যে মেয়ে সন্তান এসেছিল, হ্যাঁ বসুদেব ওখানে যখন কৃষ্ণকে রেখে গেলেন তখন কি হলো, আর ওই মেয়েটাকে নিয়ে গিয়েছিলেন, ওই মেয়েটা আসলে কৃষ্ণের শক্তি, কিন্তু ওই লীলায় বোন রূপে এসেছেন। যশু যশোদার ঘরে এসেছিলেন তো ওনার বোন হয়ে গেল, কথাটা বোঝা গেল? ঠিক সেইরকম সুভদ্রা উনি বোন রূপে এসেছেন, কিন্তু আসলে ওনার যে অরিজিনাল পরিচয় সেটি হচ্ছে ভগবানের শক্তি। তো যেখানে ভগবান সেখানে তার শক্তিও থাকেন। যেমন আপনারা অনেক সময় তো ওরা যদি কোথাও কোনো বিয়ে বাড়িতে তাড়িতে যান তো শক্তিকে সাথে নিয়ে যান নাকি, নাহলে কি যেন একটা আলাদা আলাদা শূন্য শূন্য ভাব লাগে, এমনি কোথাও আলাদা একটু মিষ্টি মন্ডা খাওয়া সেটা আলাদা, কিন্তু যখন আমরা একটু ঘটা করে যাবো কোথাও, হ্যাঁ সেখানে একটা প্রদর্শনী হয়, সবাই শক্তি শক্তিমান শক্তি শক্তিমান। আপনি যদি শুধু শক্তিমান গিয়ে উপস্থিত হন তো সবাই ওইটাই প্রথম জিজ্ঞেস করবে অমুক কোথায়, তাদের প্রশ্নের জবাব দিতে দিতে অবস্থা খারাপ। সেই জন্য এই লীলা বিলাসের বিভিন্ন ব্যাপার আছে। তো কালকে না বিকালেই আমরা জগন্নাথের আরো যে ইন ডিটেইলস ব্যাপারগুলি সেটা আমরা বর্ণনা করব বিকালে সেশনে, এবং কালকে দুই সেশনে আমরা বিভিন্ন ভক্তের সঙ্গে বিভিন্ন যুগে ভগবানের যে অপ্রাকৃত অদ্ভুত লীলা বিলাস হয়েছিল সেগুলো বর্ণনা করব, মহাপ্রভুর সঙ্গে যে লীলা বিলাস হয়েছে হ্যাঁ এগুলো আমরা বর্ণনা করব কালকে দুইবার, পরশুদিন সকালে এবং তারপরের দিন পরশুদিন আমাদের বিকালে। বিশাল নগর সংকীর্তন হবে গৌরনীতাইকে নিয়ে, তো এইটা একদম মানে ওই সময় একদম পুরো কৃষ্ণ ভক্তির রস পাওয়া যাবে, মিস করবেন না কেউ, আগের থেকে বুকিং করুন, মানে পিনাকি বুকি বলুন বাবু আমাকে রাখবেন নগর সংকীর্তনে, ঠিক আছে? তারপরে বিকালে সেশনের জন্য রেডি হন, আপনারা অনেকক্ষণ বসে আছেন আমি জানি, অনেকের কোমরে প্রবলেম আছে, হাঁটুতে প্রবলেম আছে, এবার ওই প্রবলেম আমি ঠিক করে দেব ভাই, সবাই স্ট্যান্ড আপ হয়ে যান এবার দাঁড়ান। আচ্ছা এবার এইভাবে দুটো ভাগ হয়ে যান, একদিকে প্রভুগণ একদিকে মাতাজিগণ। হ্যাঁ খাতাপত্র পাশে রেখে দেন, একটু নাচ গান হবে এখন। হ্যাঁ